FM, the night comes alive with Gramophone. Cox's Bazar. এখানে বেড়াতে এলে সুন্দর জায়গাগুলোর বাইরে আর কিছু দেখার সময় পাওয়া যায় কি? এই যে উত্তাল সাগর, ওর গভীরে কি রহস্য লুকিয়ে আছে তার কতটুকুই বা আমরা জানি? 125 কিলোমিটার বিচের কতটুকুই বা আমরা চিনি? শহরের অলিতে গলিতে, জেলে পাড়ার আলো আঁধারিতে কত গল্পই না জমা আছে, হয়তো অনেকেরই অজানা। কক্সেস বাজারের আগের নাম ছিল প্যানোয়া, অর্থাৎ হলুদ ফুল। পরিচিত আরও একটি পুরনো নাম পালঙ্কি। নবম শতকের শুরু থেকে 1666 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে ছিল আরাকান রাজার শাসন। তারপর এলো মুঘল। একদিন মুঘল প্রিন্স শাহ সুজা পাহাড়ি পথ ধরে আরাকান যাবার পথে কক্সেস বাজারের নয়নাভিরাম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। সাথে সাথে তিনি সৈন্যদের সেখানে ক্যাম্প করার আদেশ দেন। থেমে যায় তার সাথে করে নিয়ে আসা সহস্র পালকি, আর সে কারণেই এখানে একটি অঞ্চলের নাম ডুলা হাজাররা, অর্থাৎ সহস্র পালকি। মুঘলদের পরে এখানে একে একে আসে টিপ্রাস, আরাকানিজ, পর্তুগিজ এবং ব্রিটিশ। ব্রিটিশ আমলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার হিরাম কক্স সেই সময় পালঙ্কির সুপারিনটেনডেন্ট নিযুক্ত হন, ওয়ারেন হেস্টিং এর পর যিনি বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়েছিলেন। পালঙ্কিতে আরাকান রিফিউজি আর রাখাইনদের দ্বন্দ্ব শত শত বছরের পুরনো। সেই সময় তিনি এই সমস্যা সমাধানের চেষ্টা করেন, কিন্তু কাজ অসমাপ্ত রেখেই 1799 সালে মারা যান তিনি। আর হিরাম কক্স সাহেবকে শ্রদ্ধা জানাতেই এখানে একটি বাজারের নামকরণ করা হয় তার নামে, যা আজকের কক্সেস বাজার। 1947 বিদায় নেয় ব্রিটিশ, শুরু হয় পাকিস্তানিদের দুঃশাসন। 1971 সালে এখানেই ছিল পাকিস্তান নেভির গানবোটসের নেভাল পোর্ট। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এখানে প্রচুর সেলিং হয়েছিল। সে সময় পাকিস্তানি সৈন্যরা এখানে অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করে। আজ আমরা স্বাধীন, কিন্তু কক্সেস বাজারের সৌন্দর্যের ভিড়েও কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার আছে। এখানে জেলেদের মুখে এখনো শোনা যায় হাজারো কাহিনী। পর্যটকের চোখে আমরা দেখি নীল সমুদ্র, দেখি না কখন সমুদ্র রং বদলায়, দেখি কি সুন্দর আকাশ, দেখি না জেলের চোখে মাঝ দরিয়ায় দেখা ভয় যা আকাশ ঢেকে দেয়। সেই আরাকান ছেলেটির খোঁজে হয়তো এখনো ঝাউবনে আসে রাখাইন মেয়েটি, হাজার বছর আগে যারা হারিয়ে গিয়েছিল লোকচক্ষুর আড়ালে। এখনো হয়তো কোলাহল থেমে গেলে সেই পর্তুগিজ মেয়েটি একা একা সৈকতে বসে ঢেউ গোনে, যে কিনা মিশে যেতে চেয়েছিল এই দেশেরই মানুষের সাথে। মুঘল আমলের সেই অন্ধ লোকটি এখনো হয়তো গভীর রাতে বেরিয়ে আসে গুহা থেকে। যারা গিয়েছে এই শহরের সৌন্দর্যের টানে, তাদের অনেকেই হয়তো ফিরে ফিরে আসে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন রাতকে, জিজ্ঞেস করুন সমুদ্রের ঢেউ বা পাহাড়ের নিস্তব্ধতাকে, হয়তো পেয়ে যেতেও পারেন আপনার আপনার উত্তর।
হ্যালো, কক্সেস বাজার শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাস্তা লাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অসংখ্য মানুষ আমার সঙ্গে রয়েছেন কক্সেস বাজারে। এবং রাজশাহীতে আমরা যতটা সাড়া পেয়েছিলাম, কক্সেস বাজারে তার চাইতে ততটা আরো বেশি পেয়েছি। এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহে যখন আমরা চট্টগ্রামে যাব, তখন আমরা একইভাবে আপনাদের সহযোগিতা পাবো, আপনাদের সাপোর্ট পাবো, এবং এটা আমাদের জন্য খুবই বেশি দরকার। সো কক্সবাজারে যারা আছেন, আমি দেখছি যে এই সময়টা এটা হচ্ছে ট্যুরিস্ট সিজন, এবং এই সময় প্রচুর 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 মানুষ সবখানে এবং রাস্তাঘাট সব জায়গাতে অনেক অনেক মানুষ, এবং তারা সবাই নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াবেন না বা কেন, চমৎকার সুন্দর একটা ওয়েদার এই সময়, এবং সেই সাথে সমুদ্রের সৌন্দর্য, নীল আকাশের সৌন্দর্য, সবকিছু মিলিয়ে অপূর্ব সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন তারা। কিন্তু এই শহরেই, এই শহরের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলো আমরা হয়তো কখনো মানে কি বলবো যে খেয়ালও করি না বা কোনো সময় মনেও রাখি না যে ঘটনাগুলো, এবং সেই ঘটনাগুলোই আজকে তুলে আনতে চাই। আমরা জানেন, আপনারা সবাই জানেন যে ভূত এফএম সেই কাজটি করছে, এবং ভূত এফএমে আপনার মানে প্রতি সপ্তাহেই আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় লোকাল স্টোরি যেগুলো, সেই স্টোরিগুলো আমরা কালেক্ট করছি, এবং আজকে আমরা কক্সবাজারের লোকাল স্টোরি শুনবো, এবং আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে। শুরুতে জানিয়ে দিই কিভাবে আমার সাথে কমিউনিকেট করবেন, আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আর যদি আমাদের SMS করতে, আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। এবং স্পেশালি এই উইকে আমরা চাইবো যারা আমাদেরকে চট্টগ্রাম থেকে শুনছেন, চিটাগং থেকে শুনছেন, আগামী শুক্রবার কিন্তু আমরা চিটাগং থেকে আমাদের এই ভূত এফএম করবো। সুতরাং চিটাগং এর যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ 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 আপনারা আপনাদের এলাকায় চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা সেইগুলো প্রচার করতে চাই। আজকে শুনবো কক্সবাজারের এই মানে একটা এরকম নয়নাভিরাম সৌন্দর্য বলি বা মন কাড়া সৌন্দর্য বলি, এই সৌন্দর্যের ভিড়ে এমন কি থাকতে পারে যেটার কারণে আপনাদের ভয় লাগতেও পারে। এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি সমুদ্র এবং ঝাউবনের মাঝে, এর মাঝখানেও লুকিয়ে আছে অনেক 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 ভয়, অনেক পুরনো কথা। আপনারা একটু আগে একটা ডকুমেন্টারি, অডিও ডকুমেন্টারি শুনলেন, এবং সেখানে আপনারা শুনেছেন যে কক্সবাজারে শাসক বদলেছে বিভিন্ন সময়, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়েছেন। এই সময় এই এলাকায় একটা সময় আরাকান এবং এখানকার যারা রাখাইন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছিল, এবং সেই সময়ের বিভিন্ন কারণেও হোক আর যাই হোক না কেন, বিভিন্ন সময় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে, এবং সেইগুলোর সাক্ষী শহর, সেইগুলোর সাক্ষী এই শহরের আনাচে কানাচে সব ঘটে যাওয়া সবকিছু সাক্ষী হচ্ছে এই শহর এবং এই সমুদ্র, এই সৈকত। চলুন শুনে আসি এই সমুদ্র, এই সৈকতে ঘেরা, এই পাহাড়ের সৌন্দর্যে ঘেরা কক্সবাজারের ঘটনা। প্রথম আমাদের সাথে যিনি ঘটনা শেয়ার করবেন তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন। আমরা গিয়াসউদ্দিনের কাছে আজকে জানতে চাইবো যে এই যে কাছাকাছি আপনি বলছিলেন যে আমাদের কক্সবাজারের খুব কাছেই রয়েছে ঝাউবন, কিন্তু এই ঝাউবনে ভয় পাওয়ার কোনো কারণ আছে কি?
প্রথমে যে কক্সবাজারের এত সৌন্দর্য, কক্সবাজারের ভয়ের ব্যাপার প্রথমে দেখা গেলে নাই, কিন্তু পরে যখন কক্সবাজারে যে আসার পরে যে পরিস্থিতির শিকার লোকজন হচ্ছে, এর মধ্যে কিন্তু দেখা যায় যে ঝাউবাগানে যে অনেক মৃত লাশ ওখানে পুঁতে ফেলে, এরপরে কি কক্সবাজার সরি ঝাউবাগানে যে আপনার খারাপ জিনিসটা উঠে দাঁড়ায়।
আচ্ছা, কি কি দেখা যায় ওখানে, মানে কি কি দেখা যেতে পারে? আপনি একটা কথা বলছিলেন যে সাধারণত সন্ধ্যার পরে ওখানে না যেতে, তো আমি বলেছিলাম যে সন্ধ্যার পরে যেতে নিষেধ করছেন কেন, ওখানে কি ওই যে চিন্তায় চিন্তায় ভয়? আপনি বলেন যে না, চিন্তায় ভয় না, তার চাইতেও বড় ভয় রয়েছে, আপনারা নিজেরাও তো মনে হয় ওখানে যান না?
না, সচরাচর রাত্রের বেলা ওখানে যাওয়া ভয়ের যে ব্যাপারটা হয় আর কি। আমার ফ্রেন্ড বিশেষ করে, আমি ওখানে যাই না, আমার ফ্রেন্ডে যেহেতু ফ্রেস করছে তো আমার ফ্রেন্ডই বলছে ওখানে না যাওয়ার জন্য।
আচ্ছা, ওখানে কি ফেস করেছিল, কি দেখেছিল আপনার বন্ধু?
আমার তিনটা ফ্রেন্ড ঝাউবাগান থেকে যাচ্ছে রাত্রে কাজ করে, সকালবেলা তো ভার্সিটিতে আসে, তো এরপরে ফ্রেন্ডরা যখন রাত্রেবেলা গেছে ওখানে ঘুরতে, ঘোরার সময় হঠাৎ একটা ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দেখতেছে দূর থেকে, তো আর দুইটা ফ্রেন্ড বলতেছে কি ভাই এখানে তো গার্লফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ড কিভাবে আসবে? তো এ বলতেছি কি না আমার গার্লফ্রেন্ডই আছে ওখানে, এরা দেখতেছে না, কিন্তু পাশাপাশি দুইজন আছে, কিন্তু দেখতেছে না ওই গার্লফ্রেন্ডটা, তিনজন ফ্রেন্ড ছিল মাঝখানে একজন যে যে গার্লফ্রেন্ড দেখতেছে আর কি। তো গার্লফ্রেন্ড দেখার পরে বলতেছে দোস্ত আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, মাস্ট বি দেখা করতে হবে, আমার এখনই যাইতে হবে। তো তৎক্ষণাৎ এরা দুজনেই দেখলো সাদা কাপড় পরা এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করতেছে, মানে এক গাছ থেকে অন্য গাছে এমন দৌড় দিচ্ছে বলার মতো না।
আচ্ছা,
তো এরপরে এই ফ্রেন্ডটা যেভাবে হোক ওখানে যাবে, এক প্রকার প্রজেস টাইপের হয়ে গেছে, অনেক শক্তি চলে আসছে এর মধ্যে। এরা দুইজন কোন রকমই পারতেছেন একে হ্যান্ডেল করতে।
ওকে,
তো সচরাচর দেখা গেল কি এক প্রকার দৌড় দিল এদের মাঝখান থেকে। তো এরা অনেক পেছন পেছন দৌড়তেছে, দৌড়ে যাওয়ার পরে এ যখন গেছে ওর গার্লফ্রেন্ডকে ধরতে, তখন একে এমন জোরে ধাক্কা দিয়েছে অনেক দূরে গিয়ে পড়ছে। তখন তো তখন এই কাছে এসে দেখতেছে যে এই জিনিসটা আসলে ওর গার্লফ্রেন্ড না। তো তৎক্ষণাৎ এরা তিনজনের মধ্যে একজন দৌড় দিল ঝাঁবাগানের ভেতর। তো একটু পরে ওই ঝাঁবাগানের ভেতর যখন দৌড় দিল, তো ও দেখলো কি ওর বাবা দাঁড়ায় আছে ওখানে।
আচ্ছা,
তো বাবা যখন দাঁড়ায় আছে বলতেছে বাবা তুমি এখানে কি করো, ওর ছেলেটাকে বলতেছে, মানে আমার ফ্রেন্ডটাকে বলতেছে আর কি। তো ফ্রেন্ডটার বাবা বললো বাবা তুমি এখানে কি করো, যখন তো ফ্রেন্ডটা বলছে বাবা তুমি এত রাত্রে এখানে কি করো, বাবা আমি মাছ ধরতে আসছি, আজকে মাছের মাংস খাবো।
ওকে, থ্যাংক ইউ। তো এরকম ঘটনা সবসময় আপনাদের এখানে ঘটে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটা 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 মেইলে যাব এবং সেই মেইলটা আমরা পড়ে আসব এবং তারপরে আমরা আবারও ঘটনায় ফিরে আসবো। কক্সবাজারের যে ঘটনা আমরা শুনে আসি মেইলটা, যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম, আমি হাসান মাহমুদ শৌমিক, কেমন আছেন? আশা করি অনেক ভালো। আপনাকে এবং ভূত এফএমের পুরো টিমকে কক্সবাজারে স্বাগতম, আর সেই সাথে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি ভূত এফএম 2013 সাল থেকে শুনি, তবে এবার প্রথম আমি ইমেইল করছি। আমার বাড়ি কক্সবাজারের নূরপাড়া রোড, একটি বিশেষ কারণে আমি রেডিও স্টেশনে আসতে পারবো না। আমি আবারও আপনাদের একটু বলে রাখি, আমরা কক্সবাজার থেকে আমরা অন এয়ারে আছি এই মুহূর্তে এবং আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা চিটাগং যাব। তো কারণটা আমার ঘটনা পড়লেই আপনি বুঝতে পারবেন, কেন আসতে পারবেন না সেটা ঘটনা পড়লেই বোঝা যাবে যে কেন তিনি আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে নেই। আচ্ছা, পড়ি তাহলে। আমার ঘটনাটি মেইল করার মাধ্যমে আপনাদেরকে পাঠলাম, ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া বলতে পারেন এবং ঘটনাটি এখনো ঘটছে। আমি এই ঘটনাটি ঘটে 2009 সালে, তখন আমি আমার স্ত্রীকে নিয়ে কক্সবাজারের একটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতাম। ঘটনাটি আমার সাথে প্রথম যেদিন ঘটে তারিখ মনে নেই, তবে এই দিনটার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেদিন অনেক রাতে ডেস্কটপে বসে কাজ করছিলাম, আমার বিছানাটা ছিল ডেস্কটপের টেবিলের সাথে লাগোয়া। ডেস্কটপে বসলে বিছানাটা আমার পেছনে থাকতো, সেখানে আমার স্ত্রী ঘুমাচ্ছিল বলে নেই, আমার স্ত্রী তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। এর আগে আমার দুটো বাচ্চা মারা যাওয়ার পর তাই বাচ্চা মারা যায়, তাই এই বাচ্চাটাকে নিয়ে আমি আমার এবং আমার স্ত্রী দুজনেরই অনেক চিন্তা ছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি রুমের লাইট নিভিয়ে কাজ করছিলাম যেন কোনোভাবেই আমার স্ত্রী ঘুমের কোনো অসুবিধা না হয়। ঘরে আলো বলতে আমাদের ডিম লাইট ছিল এবং ডিম লাইটের আলো আমার ডেস্কটপের মনিটরের আলো, এটুকুই। তখন রাত 1:30টার মতো বাজে, আমি কাজ করছি তখনও। হঠাৎ আমি একটা শব্দ শুনতে পেলাম, শব্দটা ছিল ঘষে ঘষে হাঁটলে যেমনটা হয় অনেকটা সেরকম। আমি ঘুরে আমার বিছানার দিকে তাকালাম, কারণ আমি ভেবেছিলাম আমার স্ত্রী হতে পারে, কিন্তু আমার স্ত্রী তখন ঘুমাচ্ছিল, আমি আর কিচ্ছু ভাবলাম না। কিন্তু এরপর আমার কেন জানি মনে হতে লাগলো কেউ আমাকে দেখছে, যদি রুমে আর কারোরই থাকার কথা নয়। তবু এদিক ওদিক তাকিয়ে আমি লক্ষ্য করলাম ঠিক দরজায় কালো মানুষ আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে ঘরের লাগোয়া দরজার দিকে। আমি বুঝতে পারছিলাম যে আমার কালো মতো, আমি যেটা দেখছি সেটা সত্যিই সেখানে দাঁড়িয়ে আছে এবং সেটা ছিল অনেকটা ছায়ার মতো কিন্তু ঘন কালো। এবার সেই কালো ছায়া মূর্তিটি সামনের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু চিৎকার দিতে পারছিলাম না। চিৎকার শুনে আমার স্ত্রী জেগে উঠলে, সেও ভয় পাবে এটা ভেবে কি করবো ভাবছিলাম। ভয়ে আমার হাত শক্ত হয়ে যাচ্ছিল, ছায়া মূর্তিটা আমার পাশ ঘেঁষে পেছনে চলে গেল। মনে হচ্ছিল ওটা ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে, আমি যেন নড়বার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। এরপর কয়েক সেকেন্ড পার হয়ে গেল এবং কয়েক সেকেন্ড পার হয়ে হঠাৎ আমার স্ত্রীর গোঙানির শব্দ পেলাম। আমি চমকে উঠে দৌড়ে লাইট জ্বালালাম। আমার স্ত্রী আমাকে বলল, আমি স্বপ্ন দেখলাম কিছু একটা কালো আমাদের ঘরে ঢুকে ঠিক বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। আমি ওর কথা শুনে অবাক হলাম, কিন্তু সেদিন ওকে আর কিছুই বললাম না। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু হলো না। আসল ঘটনাগুলো তখনও শুরু হলো। এরপর রাতে 11টার দিকে আমি ঘুমোতে আসলাম। এবার অনেক রাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই আমার পায়ের দিকটায় চোখ পড়ল। আমি দেখলাম আমার পায়ের কাছে আমার স্ত্রী বসে, এবং বসে বসে ও কি যেন খাচ্ছে। ভাবলাম ক্ষুধা পেয়েছে, আমি উঠে বসবো। ঠিক এমন সময় বাঁদিকে তাকাতেই দেখলাম যেটা সেটা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার স্ত্রী আমার পাশেই শুয়ে ঘুমাচ্ছে। এবার নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ভয়ে জোরে চিৎকার করে উঠলাম। আমার পায়ের কাছে কাউকে দেখতে আর পেলাম না। আমার স্ত্রী ঘুম থেকে জেগে উঠল। সেদিন রাতটা কোনো রকমে দুজনে পার করে দিলাম। এরপর থেকে রাত বলতেই আমার কাছে ভয়ের ব্যাপার হয়ে গেল, কারণ তারপর আরো 3 রাত আমি আমার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় এবং সেই সাথে একই সময়ে আমার স্ত্রীকে জেগে থাকা অবস্থায় দেখতে পেলাম। 3য় রাতে যথারীতি অনেক রাতে আমার ঘুম ভাঙল। একটা শব্দ পাচ্ছিলাম, তাকিয়ে দেখলাম আমার স্ত্রী ঘুমাচ্ছে। সেই সাথে দেখতে পেলাম আমার স্ত্রী, যাকে আমি দেখতে পাই, ঘরে রাখা একটা চেয়ারে বসে আছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রায় 30 সেকেন্ডের মতো তার দিকে তাকিয়ে থাকলাম। এরপর আর কিছুই সেখানে ছিল না। 7 দিনের একটা ভয়ঙ্কর জ্বর এরপর আমাকে কাবু করে ফেলল। সুস্থ হয়ে আমি আবার এলাকার একজন ইমাম সাহেবকে ঘটনাটি বললাম। উনি সম্পর্কে আমার একজন চাচা হন, উনি আমার ঘরে এসে ছোট একটা মিলাদ পড়িয়ে দিলেন। তারপর আমি আর কিছু দেখিনি। কিন্তু এই ঘটনার পর বাকি ছিল আমার স্ত্রী আর বাচ্চাটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য যথাসময়ে ডাক্তার 2 বার আমার স্ত্রীকে আল্ট্রাসোনোগ্রাম করতে দিলেন। আমার বাচ্চার সব রিপোর্ট নর্মাল আসলেও বাচ্চা হওয়ার পর আমি দেখতে পাই ওর বাঁ পায়ে একটু সমস্যা আছে, যার কারণে ও ভালোভাবে হাঁটতে পারে না। ও বেঁচে আছে, এতেই আমরা 2জন খুশি। আমি পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করছি এবং সকল লিসনারের কাছে আমার মেয়েটার জন্য দোয়া চাইছি। আমাদের জীবনে এখন সবকিছুই ঠিক আছে, কিন্তু হঠাৎ এখনো রাতে ঘুম ভেঙে যায়, আমি দেখতে পাই কালো একটা ছায়া মূর্তি আমার ঘরের ভেতর হেঁটে বেড়াচ্ছে। এটাই ছিল ঘটনা, এবং ভালো লাগলে পড়ে শুনে শোনাতে বলেছে। এবং নাম লিখেছেন যে হাসান মাহমুদ শমিক। আমরা 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 এর মধ্যে দেখতে পাচ্ছি যে অনেক SMS ও পেয়ে গেছি। আমরা কিছু SMS পড়ে আসি এবং তারপরে আমরা আরো একটা ঘটনায় যাব। আমাদের সাথে আমাদের এখানে যারা SMS পাঠাচ্ছেন তাদের নাম আমি একটু বলে দিচ্ছি এবং তারা কোথা থেকে লিখছেন দেখি। আমাদেরকে মাহমুদ লিখেছেন যে প্রথম তিনি ভূত FM লাইভ শুনছেন এবং আপনি শুনছেন কক্সবাজার থেকে। পুষ্পিতা আইচ আমাদেরকে লিখেছেন এবং জানালা খুলে তিনি লাইভ বন্ধ করে ভূত FM শুনছেন। শাহরিয়ার টুকু, আমি বলবো যে আপনারা যারা ঘটনা শুনছেন এবং বেশি এনজয় করতে চান তারা চোখ বন্ধ করে ফেলুন, ঘটনাটির সময় অনেক বেশি এনজয় করবেন। অমিত আমাদের চিটাগং থেকে লিখছেন এবং SH আবরার রাহুব হাজারিবাগ থেকে আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন সাব্বির এবং তিনি বোর্ডবাজার গাজীপুর থেকে আমাদের সাথে রয়েছেন। আরিফিন নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে আছেন। দোলা দত্ত টাঙ্গাইল থেকে আছেন। সুপ্ত ময়মনসিং থেকে আমাদের সঙ্গে রয়েছেন। হাবিব এবং নাহিদ কুমিল্লা থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সাথে রয়েছেন তাসফিক এবং সাদিয়া রাজশাহী থেকে। সাব্বির আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ইদিতা ময়মনসিং থেকে। আমরা ময়মনসিং এও যাবো, তবে তার আগে আমরা আগামী সপ্তাহে কিন্তু আরো একবার মনে করে দিচ্ছি আমরা যাব চিটাগং। এবং আপনারা যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান, আপনারা চলে যান ফেসবুকে আমাদের www.facebook.com/radio.foodty এবং www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আর একটা ঘটনায় যাব এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনা শুরু করবেন। এবং যিনি এখন ঘটনা বলতে আসছেন তার নাম জয় এবং তিনিও কক্সবাজারেরই একজন। আপনার ঘটনাটা আমরা একটু শুনে আসবো।
হাই লিসেনার্স, আমি কক্সবাজারেই থাকি, তো সঙ্গত কারণে আমি আমার ঠিকানাটা বলছি না। তো রাসেল ভাই, সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি।
আমার ঘটনাটা আসলে ঘটনা শুরু হওয়ার আগে একটা কথা বলে রাখি, এই মানে যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি এই ঘটনাটা গত 10-15 বছর ধরে আমাদের বাসার আশেপাশে অনেককে অনেকভাবে হ্যারাসমেন্ট করছে আর কি। ঘটনাটা দিয়ে অনেকে অনেক এক্সপিরিয়েন্স আছে, আমাদের বাসার আশেপাশে অনেকেই অনেক এক্সপিরিয়েন্স বলতে পারবে। তো আমার জানা এবং আমার ফেস করা ঘটনাগুলো আমি আজকে এসেনদের সাথে শেয়ার করছি। ঘটনাটা শুরু হয়েছিল 2002 সালের দিকে, যখন একটা সময় আমি আর আমার একটা ছোট ভাগিনা ছিল, ওর নাম জাহেদ, দুজনেই খেলছিলাম বাসার পাশেই খেলছিলাম। হঠাৎ করে দেখতেছিলাম মানে একটা কান্নার সুর ভেসে আসছে আমাদের বাসার পাশ দিয়ে। তো দেখলাম মানে আমাদের একটু ইন্টারেস্টেড হলো আসলে কি কি ঘটলো ঘটনাটা। দেন আমরা দুজন ওখানে গিয়ে দেখলাম আসলে একটা মানে বাচ্চা মারা গেছে, একটা মহিলার। তো বাচ্চাটা মারা যাওয়ার পরে দেখলাম মনে অনেকক্ষণ কান্না টান্না করলো। তো মহিলাটা একটু বেশি গরিব ছিল, যার কারণে কবর দাফন কাফনের কোনো ব্যবস্থা না করে মহিলাটা কি করলো, বাচ্চাটাকে একটা ছোট টিনের মধ্যে, তখনকার দিনে ছোট টিনের ছিল, বড় বড় টিনের ইয়া ছিল, দুধের ইয়া টিন, তো ওখানের মধ্যে লাস্টটা মানে বাচ্চাটাকে ওখানের মধ্যে ঢুকাইয়া কি করলো, আমাদের চোখের সামনেই যে ওদের বাসার পাশে একটা বাথরুম, বাথরুমের পাশে একটা গর্ত খুঁজছে, গর্ত করার পরে ওখানে ওদের ওকে দাফন করে দিছে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই।
আচ্ছা,
এরপরে এরপর থেকে আসলে যে যে সমস্ত ঘটনাগুলো এর আশেপাশে হয় সবাই মনে করা হয় এই ঘটনা থেকে এই ঘটনাগুলো আসলে উদ্ভব হয়েছে আর কি।
যেমন কি ঘটনা ঘটে একটু আমরা শুনি।
তো এরপরে এর কিছুদিন পরে ওই বাড়ির যে মানে প্রধান মালিক আছে, হঠাৎ করে একদিন মানে কিছুদিন পরে আর কি হঠাৎ করে উনি উদাও হয়ে যায়, যেমন ওকে কেউ খুঁজে পায় মানে আজও পর্যন্ত উনি এখনো মানে মিসিং, মানে সে তাকে এখনো মানে খুঁজে পাওয়া যায়নি এর কিছুদিন পরে। এরপর ওখানে ওদের বাসায় তিনটা মহিলা ছিল, তিনজনের মধ্যে প্রথমে একজন, এরপর দুজন, এরপর তিনজন, মানে ক্রমান্বয়ে কিছুদিন পর পরে তিনজন আপনার পাগল হয়ে গেল ওই বাসায়, একই বাসায় আমাদের পাশে। তো তিনজন পাগল হওয়ার পরে দেখা গেল একটা কেমন যেন একটা মানে অদ্ভুত ছায়া নাকি ওদের খুব জ্বালাতন করতো, এবং আমরা দেখতাম হঠাৎ হঠাৎ মেয়েগুলা পাগল পাগলের সুরে বলতেছে, কেউ একজন ওকে মারতে আসছে, থাপ্পড় মারতেছে, চুল ধরে টানতেছে। এই সমস্ত ঘটনাগুলো আসলে মানে মহিলাদের কাছ থেকে আমরা শুনতে পারতাম আর কি। তারপর বেসিক্যালি যে সমস্যাটা বেশি হইতো আমাদের আশেপাশে যে বাসাগুলো ছিল, তখনকার দিনে টিনের বাসা ছিল, টিনের বাসার ছাদে প্রতি রাতেই মানে কে যেন হাঁটাহাঁটি করতো, এটা প্রত্যেক বাসায় হতো আমাদের আশেপাশে, প্রতি রাত্রেই মানে হাঁটাহাঁটি হতো। তো একদিন হঠাৎ করে আমার বড় ভাই চিন্তা করলো যে আসলে মানে এটা আমাদের দেখতে হবে মানে কাহিনীটা কি। হ্যাঁ, হঠাৎ করে একদিন মানে মানে প্ল্যান ওয়াইজ আগে থেকে ইয়া করে দেখলো যে মানে এটা দেখতে হবে। তো মানে যখন মানে ইশারা করবো, যখন টিনের চালে আওয়াজ আসবে তখন ভাইয়া বাইরে থেকে দেখবে, এভাবে একটা প্ল্যান করা হয়েছে আর কি। হঠাৎ ভাইয়া নাকি নিজে দেখছে, আমার আব্বু নাকি দেখছে যে সাদা কাপড়ের কেউ একজন চালের উপর হাঁটতেছে।
যিনি যাকে দেখা গেছে তিনি দেখতে কেমন ছিলেন?
উনি মানে সাদা কাপড়ের মানে একজন বড় মানে বড় বৃদ্ধা মানুষ এরকম আর কি, পুরা সাদা মানে ওনার মানে আর কিছু নেই, সাদা পুরা কিছু সাদা কাপড়ের। তারপরে আসল ভাই ওই মহিলা তিনজন পাগল হয়ে মানে অনেক ধরনের পাগলামি করতো, বিশেষ করে আপনার রাখাইন টাইপের চেহারা যেগুলো ছিল, রাখাইন বলতে আমাদের উপজাতি রাখাইন, ওই টাইপের যেগুলো আমাদের চেহারায় মুসলিমদের চেহারা ছিল ওদের একটু বেশি পাকড়াও করতো আর কি। যেন একটা কাজিন ছিল বাবু, ওকেও মাঝে মাঝে দেখলে মানে খুব বেশি পাকড়াও করতো, মানে রাখাইন দেখলে মানে দেখতে পারতো না দুজনে, মানে রাখাইন দেখলে বকা দিত, রাখাইন মানে কিরকম মানে রাখাইনরা নাকি ওকে বিয়ে বেশি ইয়া করতেছে,
ওকে
গলা চেপে ধরতেছে, এই সে আরো অনেক কাহিনী। তারপর এরপরে যে কাহিনীটা বলতে চাচ্ছি, এর কিছুদিন পর আমার একটা কাজিন আসছে আমাদের বাসায় আর কি। তো আসার পর ওই পাশের যেটা ঘটনা হয়েছে আর কি, ওখানে গেছে, তখন কিন্তু আমিও ছিলাম পাশে মানে খেলতেছিলাম আর কি। তো হঠাৎ করে আমার কাজিনটা আর কি ঘুরছে আপনার মুখটা চেপে ধরা হয়েছে, ও অদ্ভুত ভাবে চিৎকার দিচ্ছে, মানে চিৎকার দিচ্ছে, ও মানে নড়তেছে না, ওর শরীর নড়তেছে কিন্তু মুখটা নড়তেছে না আর কি, অদ্ভুত ভাবে চিৎকার দিচ্ছে। আসলে খুব ভয় পেয়ে গেছিলাম আসলে কি হলো এটা। তখন একটু পরে দেখলাম যে সবাই আসলো, তারপর ওকে একটু বাসায় নিয়ে গেলো, তারপরে কি হলো এটা মানে দেখার জন্য একটু সমস্যা, তারপরে কবিরাজ আনা হলো আর কি। তো কবির আছে বললো কি একজন ওকে মুখটা চেপে ধরা হয়েছিল আর কি, আমার কাজিনটার কি একজন মুখটা চেপে ধরছিল আর কি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতিতে যাব এবং তার আগে আমরা বলে দিই যে আমরা এখন রয়েছি কক্সবাজারে, আমরা লাইভ করছি, আগামী সপ্তাহে আমরা যাব চিটাগং থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল সি প্যালেসে এবং সেখান থেকে আমরা লাইভ আপনাদের সাথে ভূতাফেমের আজকের ঘটনাগুলো শেয়ার করছি। সো আমাদের সঙ্গে থাকুন এবং ফেসবুক পেজ যেখানে আছে সেখানে আমাদের সব যারা আজকে অংশ নিচ্ছেন তাদের প্রত্যেকের ছবি আছে, দেখেন কত মানুষ এবং সবার ঘটনা আপনারা শুনবেন। আজকেও কিন্তু আমাদের গত সপ্তাহের সাথে আজকে সপ্তাহের পর সবচেয়ে বড় মিল যেটা যে আজকে আমাদের এখানে বেশ কয়েকজন ডাক্তার রয়েছেন অলরেডি এবং তারাও ঘটনা শেয়ার করবেন এবং তারা কক্সবাজারের ঘটনা শেয়ার করবেন। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আমার নাম প্রতুল চৌধুরী, আমি বলছি ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি থেকে। যেহেতু আপনি প্রোগ্রামটা করছেন কক্সবাজারে, তাই আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা কক্সবাজারের, তাই আর লোভ সামলাতে পারলাম না, আপনার কাছে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে প্লে করবেন। ঘটনাটা ঘটে 1982 সালের জানুয়ারি মাসের দিকে। তখন আমি ঢাকাতে থাকি চাকরি উপলক্ষে, আমি চিটাগংয়েরই ছেলে। আমার এক বেস্ট ফ্রেন্ড তখন আমার সাথে একই সাথে ঢাকাতে থাকতো, সেও চাকরি করতো ঢাকাতে। তাই দুজনে একদিন ঠিক করলাম যে এই বছর ক্রিসমাস ছুটিতে চলে যাবো চিটাগং এ, চিটাগং থেকে কক্সবাজার দুই সপ্তাহ ছুটি নিয়ে। দুই সপ্তাহ ছুটি নিয়ে চলে আসলাম চিটাগং এ, ক্রিসমাসের পরপরই আমরা চলে গেলাম কক্সবাজারে। আমার এক আত্মীয় বাসা ছিল তখন কক্সবাজারে, তখন আমরা ঠিক করলাম আত্মীয় বাসায় থাকবো না, আমরা থাকবো হোটেলে, যেহেতু নিজস্ব প্রাইভেসি ব্যাপার আছে সেই জন্য। তো যাই হোক, তখন একটা হোটেলে রুম নিলাম আমরা দুজনে, একটা রুম, দুইটা ডাবল বেড। ওই হোটেলটা ছিল তখন আপনার বেস্ট ফেমাস হোটেল আপনার কক্সবাজারে, পাশাপাশি আর কিছু পর্যটনের মোটেল ছিল যেগুলো আপনার সমুদ্রের পাশাপাশি। কিন্তু এই হোটেলটা নিলাম এই কারণে সবচেয়ে ভালো হোটেল এবং শহরের সবচেয়ে কাছে। যাই হোক, হোটেলে নিলাম আমরা। হোটেলটার একটু বর্ণনা দিই আপনাকে, হোটেলটার নামও বলছি না এবং আমার বন্ধুর নামও বলছি না আপনাকে সঙ্গত কারণে, কারণ আমার বন্ধু এখনো ঢাকায় থাকে এবং আমি জানি না ওই হোটেলটা এখন কক্সবাজারে আছে কিনা, কারণ আমি অনেকদিন কক্সবাজারে যাওয়া হয়নি। তো যদি থাকে আমি কোনো হোটেলের নামটা সেজন্য সঙ্গত কারণে বলতে পারি। যাই হোক, হোটেলটার একটু বর্ণনা দিই। হোটেলটা একদিকে ছিল টু স্টোরিড একটা বিল্ডিং, যেটা একতলা এবং দোতলা, এবং আরেক দিকে ছিল চারতলা একটা বিল্ডিং, এবং মাঝখানে যে স্পেসটা ছিল ওখানে সুইমিং পুল এবং হোটেলের গার্ডেন, এবং আরেকটা বিল্ডিং একটা সাইডে আপনার দুই দোতলা একটা বিল্ডিং, এটা নিচের তলায় ছিল অফিস এবং দোতলায় ছিল রেস্টুরেন্ট এবং বার। তো হোটেলটা ছিল ইউ শেপের, কারণ আমরা ওই যে দিকে দোতলা ছিল ওইখানে রুম গুলো সবসময় ভালো এবং ওরা গুলো কম ভাড়া দিত, কারণ ওরা বছরের এই শীতের সময়টা রিজার্ভ করে রাখতো সমস্ত ফিল্ম কোম্পানির শুটিং এর জন্য। তো আমরা অনেক রিকোয়েস্ট করে এদিকে দোতলার দিকে একটা রুম নিলাম, ওইদিকে অনেক লোকজন কম, গেস্ট কম, সেজন্য আমরা ওইদিকে নিলাম। তো উঠলাম ওখানের মধ্যে, আমাদের এক আমার এক লোকাল বন্ধু ছিল কক্সবাজারে, আমি তার নামও বলছি না, সে কাজ করতো তখন একটা লোকাল নিউজ পেপারে কক্সবাজারে কাজ করতো। তো সে জানতো আমরা আসছি, তো আমরা পৌঁছার পরে তাকে ফোন দিলাম, সে আসলো সন্ধ্যার দিকে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম হোটেলে, অনেক আড্ডা বাজি, অনেক গল্প করার পরে, অনেক দিন পরে দেখা। তো সে চলে গেল রাতে 11টার দিকে তার বাসায় এবং বলে রাখলো যদি তার কোন আমাদের কোনো কিছু দরকার হয় আমরা যেন তাকে ফোন করি সবসময়। তো পরের দিন আমাদের প্ল্যান ছিল খুব ভোরে উঠবো এবং সূর্যোদয় দেখবো, উচিত সানরাইজ দেখবো, তাই আমরা তাড়াতাড়ি বেড়ে চলে গেলাম 11টার দিকে। তো দুজনে দুই বেডে সে গল্প করছি, লাইট নিবানো হোটেলের রুমে গল্প করছি ঘুম আসার আগ পর্যন্ত। তো এমন সময় শুনলাম আমাদের মাথার ছাদের উপরে ছোট্ট একটা হাতুড়ি দিয়ে পেরেক টুকছে ওখানে মধ্যে। ততক্ষণ আমি আমার বন্ধুর দিকে তাকালাম, বললাম যে এদের আসলে কোনো কমন সেন্স নেই, কোনো লোক হয়তো উপরে গিয়ে হাতুড়ি দিয়ে পেরেক টুকার চেষ্টা করতেন। তো আমার বন্ধু সে বললো যে মেবি হোটেলের কোনো মেনটেন্যান্সের লোক হইতে পারে। তো আমি বললাম এদের আসলেই কোনো কমন সেন্স নেই, এত রাত্রে গেস্টরা ঘুমায় আর এরা এখানে মধ্যে পেট দিয়ে হাঁটতে ঢুকে। তো আমি ফোনটা তুলে ফোন করলাম আপনার ফ্রন্ট ডেস্কের মধ্যে, ফ্রন্ট ডেস্ক মধ্যে ফোন করে জানলাম যে কেউ একজন হাঁটতে ঢুকছে উপরে। ওরা বললো যে আমাদের তো কোনো মেনটেন্যান্স এই রাত্রের বেলা কাজ করে না, আর আপনাদের কোনো সার্ভিসও এখন নেই, আমরা রাতে 11:30 পরে সমস্ত সার্ভিস আমাদের বন্ধ, আর উপরে যাওয়ার ওখানে আপনারা যেখানে আছেন সেই উপরে যাওয়ার কোনো আদেশ নেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, বলে ওনাকে ধন্যবাদ দিলাম, ফোনটা রেখে দিলাম। তো যাই হোক, ওনার এই হাতুড়ি টোকার শব্দটা ঠিক হচ্ছে তিন চারটা শব্দ টুক 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 করে, তারপর আবার 10-15 সেকেন্ডের বিরতি, তারপর আবার টুক টুক করে হাতুড়ি টোকার শব্দ। তো আমার বন্ধুটা বললো ঠিক আছে, আমি দাঁড়াও, আমি দেখে আসি যে আসলে উপরে কেউ যেতে পারে বা উপরে কেউ উঠে থাকে। সে দরজা খুলে বাইরে গেল, বাইরে গিয়ে দেখলো যে আসলে কেউ উপরে যাওয়ার কোনো রাস্তাই নেই, এবং আমাদের সাইডের হোটেলটা সমস্ত অন্ধকার, বোধহয় একটা কি দুটো গেস্ট থাকতে পারে, তারা বোধহয় শুয়ে পড়েছে, সমস্ত রুম অন্ধকার। তো সেই রুমে চলে আসলো, তখন ও যখন রুমে আসলো তখন শব্দটা অলরেডি বন্ধ। তো আমরা বললাম ঠিক আছে ঘুমানো যায়, কালকে অনেক ভোরে উঠতে হবে, 5:30-5:30 দিকে উঠতে হবে সূর্যোদয় দেখার জন্য। তো আমরা শুয়ে তখনও কথা বলছিলাম, ঘুম আসা লাগতো না, হঠাৎ করে শুনি উপরে আমাদের ঠিক ছাদের উপরে কেউ হাঁটাহাঁটি করছে, খুব হালকা পায়ে। হাঁটাহাঁটির শব্দটা হচ্ছে রুমের আমাদের এক মাথা থেকে অন্য মাথা, অন্য মাথা থেকে আবার এই মাথা, এবং হাঁটার শব্দটা বেশি স্পষ্ট। তো আমি বললাম রোমিও তুমি কিন্তু বলতে গেছো, তো যাই হোক আমি দেখে আসি আসলে কেউ পড়ে যেতে পারি কিনা। তো আমি বের হলাম নিজে, এবার নিজে বের হয়ে লাইট জ্বালালাম রুমের মধ্যে, নেমে দরজা খুলে বারান্দায় বেরোলাম, বারান্দায় বেরিয়ে সাইডে গেলাম, বারান্দার ওই সাইডে হেঁটে গেলাম করিডোর দিয়ে, লম্বা করিডোর দিয়ে আরেক মাথা পর্যন্ত হেঁটে গেলাম সেই বিল্ডিং এ, দেখলাম আসলে কোনো দিকে উঠার কোনো রাস্তা নেই। তখন আমার বন্ধুটা আমি বললো যে চলো আমরা নিচে একসাথে নিচে যাই, নিচে গিয়ে হেঁটে আসি, হেঁটে গিয়ে হোটেলের পিছন দিকটা গিয়ে দেখে আসলে একটু উঠতে পারি। তো আমরা হোটেলের পিছন দিকেও গেলাম, নিচে নেমে নেমে হোটেলের পিছন দিকে গেলে দেখলাম আসলে কোনো রাস্তা নেই। যাই হোক রুমে চলে আসলাম, আমি চলে এসে যখন লাইট নিয়ে আবার শুয়ে পড়লাম তখন এসে হাঁটাহাঁটির শব্দ আবারও হচ্ছে। এই করতে করতে আমার তখন একটু ভয় লাগা শুরু করলো যে ব্যাপারটা কি হচ্ছে। তখন আমরা 22-23 বছরের যুবক, মানে তখন আমাদের এই ভয়টাই আমাদের মনের মধ্যে নেই, তো কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি হতে পারে সেটা আমাদের ধারণা, বা এগুলো ঘটলেও আমরা কোনো আমল দেই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক এই করে করে আপনার সারা রাত মোটামুটি ঘুম এবং জাগরণের মধ্যেই কাটালাম, কিন্তু অনেক ভোর পর্যন্ত সেই হাঁটাহাঁটির শব্দ চলতে, ঠিক 4:30-4:30 দিকে দেখলাম আর কোনো শব্দ নেই, তখন ঘুমিয়ে পড়লাম। যেহেতু অনেক শেষ সাথে ঘুমিয়েছি, তারপর দিন আর সূর্যোদয় দেখা হলো না আমাদের, বেলা করেই উঠলাম। তো পরের দিন আমার সেই লোকাল বন্ধুকে ফোন করলাম, শহরে ঘুরে টুরে বেরিয়ে আবার সেই সন্ধ্যা, সন্ধ্যার পরে আমরা ঠিক করলাম যে না কাল সূর্যোদয় দেখতেই হবে। তো আমাদের সেই বন্ধু আসলো, একসাথে আমরা বাইরে গিয়ে ডিনার করে যখন ওকে বিদায় দিয়ে বাসায় আসলাম, মিন্স হোটেলে ফিরলাম, তখন রাত প্রায় 11:30-12:00। আসার পরে যখন রুমের বাতি নিভিয়ে শুয়েছি, সেই 10-15 মিনিট পরে আবারও সেই হাতুড়ি টোকার শব্দ এবং হাঁটার শব্দ। তো কি করবো, পিছনের দিকে একজন তাকাচ্ছি, কোনো হাঁটার শব্দ, কিছু করার নেই। তো আমরা বললাম কি, আমরা তখন এটা নিয়ে ফান করা শুরু করলাম যে এদিকে মন নাও দেওয়ার জন্য, আমরা যোগ বলছি, হাসাহাসি করছি, পুরোনো কথাবার্তা নিয়ে হাসাহাসি চলছে। হঠাৎ করে শুনলাম আমাদের দরজার মধ্যে কেউ হালকা করে টোকা দিল। তখন আমি তাকালাম আমার বন্ধুটার দিকে, আমার বন্ধুটা বললো যে হয়তো কোনো সার্ভিস বয় এসছে যে আমাদের কিছু লাগে কিনা দেখার জন্য। আমরা সার্ভিস বয়ের কথা বলেই রাখি, কারণ সার্ভিস বয়কে আমরা সবসময় মাত্র অতিরিক্ত টিপস দিতাম, যার ফলে ও আমাদের সবসময় সে খোঁজ খবর পড়তো গত 2 দিনের মধ্যে। তো আমি বললাম যে ঠিক আছে আমি দেখে আসি কেউ আসি। তো আমি যখন দরজা খুললাম দেখলাম কেউ নেই আমাদের দরজার সামনে। তো আমি এদিক ওদিক তাকালাম করিডোরে, সমস্ত করিডোর অন্ধকার, হোটেলের আরেক পাশে যে 4-তলা বিল্ডিং সেখানেও 2-1টা গেস্টের রুমে শুধু আলো জ্বলছে, আর বাকিটা সবাই অন্ধকার কারণ অনেক রাত হয়ে গেছে। তো আমি এসে ফিরে বসলাম, তখন দেখলাম কতক্ষণ পরে আবারও টোকা, এবার একটু বেশ জোরেই টোকা, যেটা কেউ দরজা খোলার জন্য অনুরোধ। তখন আমার সেই বন্ধুটা, সে খুব বেশ সাহসী ছিল, তখন সে হঠাৎ করে দৌড়ে বললো কি যে আমাদের এত বিরক্ত করার মানেটা, যদি আমি কাউকে পাই আমি সত্যি ওকে আজকে পিটিয়ে আমি লাশ বানাবো, এরকম একটা কথা বলে সে দৌড়ে গেল দরজার দিকে, দৌড়ে গেল দরজার দিকে, দৌড়ে গিয়ে সে দরজা খুললো। আমি তাকে দেখছিলাম, আমার বেডে বসেই তাকে দেখছিলাম যে সে কি করে। দরজা খুললো, দরজা খুলে সে প্রথমে বাম দিকে তাকালো, তারপর ডান দিকে তাকালো, যে ডান দিকে তাকালো হঠাৎ করে সে চিৎকার করে তখন ফেইন্ট হয়ে মাটিতে পড়ে গেল সে অজ্ঞান। আমি দৌড়ে গেলাম, আমি আসলে জানি না তখন কি করবো, আমি হঠাৎ করে এই ঘটনাটা আমি সত্যি তখন বাংলাতে যাকে বলে কিংকর, তখন আমি সত্যি জানি না আমি কি করবো। তখন আমি দেখলাম, আমি তাড়াতাড়ি বের হলাম, দেখলাম শুধু অন্ধকার ছাড়া কিছু নেই, আর শীতের রাত্রে আমার সারা গা তখন ঘামে ভিজে গেছে ভয়ে। তখন তাকে কি করলাম, আমি হাত ধরে টেনে ভিতরে ঢুকিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এখন আমি জানি না কি করবো, তখন হোটেলে রিসেপশনে কল করলাম, তখন ওরা বন্ধ করে দিয়েছে সমস্ত কিছু, কিছুই নেই। তখন হঠাৎ করে মনে পড়লো যে আমার বন্ধুটাকে কল করি, যে কক্সবাজারের বন্ধুটা, তাকে ফোন করলাম। ফোন করার পর আমি বললাম তুমি আসো ভাই তাড়াতাড়ি, আমাদের বিপদ। তো 10-15 মধ্যে আরো দুজন বন্ধু সহ চলে আসলো আমাদের আমাদের হোটেল রুমের মধ্যে। হোটেলের মধ্যে এসে সমস্ত অবস্থা দেখে ওর এক বন্ধু চলে গেল এক ডাক্তারকে ডাকতে, কোথা থেকে যায় না আধা ঘন্টার মধ্যে সে ডাক্তার নিয়ে হাজির। তো ডাক্তার কিছুক্ষণ দেখার পরে কিছু আপনার ইঞ্জেকশন, একটা ইঞ্জেকশন দিত আমার বন্ধুটাকে। ইঞ্জেকশন দেওয়ার পরে দেখলাম সে জ্ঞান ফিরল, জ্ঞান ফিরে আর কোনো কথা বলে না, সে কোনো কথাবার্তা নেই। তো আমার সেই লোকাল বন্ধুটা বললো তোমরা একটা কাজ করো, চলো আমার সাথে আমাদের বাসায় চলো সবাই, কিছু নেওয়ার দরকার নেই, আমরা কালকে সকালে এসে আমরা সব কিছু সেটেল করবো। তো ওর গাড়িতে করে আমরা চলে গেলাম ওর বাসায় সেই রাত। তো সারা রাত কেউ ঘুমালাম না। তো আমার বন্ধুটা যে আমরা ঢাকা থেকে গিয়েছিলাম আমার যে বন্ধু, সেই তখন কিছুটা স্বাভাবিক। তাকে আমরা সকাল হতে আমরা সবাই জিজ্ঞেস করলাম যে কি ঘটনাটা ঘটেছিল ওখানে বা তুমি কি দেখেছো, সে আর কোনো কথা বললো না, সে আমার দিকে শুধু তাকিয়ে থাকলো সবার দিকে নির্বাক ভাবে, আর কোনো কথা বললো না, মাথা নিচু করে রাখ। তারপর যাই হোক পরদিন সকালে আমি আর আমার সেই কক্সবাজারের বন্ধু গেলাম হোটেলে, সমস্ত আমাদের বিলংগিংস গুলো আনার জন্য, আমাদের পার্সোনাল যে জিনিসগুলো রয়ে গেছে আমার কাপড় চোপড় এবং ব্যক্তিগত জিনিসপত্র হোটেল রুমের মধ্যে। তো হোটেলে বিল মিটিয়ে দিয়ে আমরা আসার সময় আমাদের বয় এসে আমাদেরকে হেল্প করলো, যে সার্ভিস বয় ছিল যে গত দুই দিন যার সাথে আমরা কাটিয়েছি, সেই সার্ভিস বয় এসে আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কেন হোটেল ছেড়ে যাচ্ছেন তাদের, আপনাদের তো আরো 4-5 দিন থাকার কথা ছিল। তো আমার যে লোকাল বন্ধু যে নিউজ পেপারে কাজ করতো কক্সবাজারে, সে জিজ্ঞেস করলো যে এই হোটেলের পিছনে কোনো ঘটনা আছে কিনা, এই রুমের মধ্যে কোনো ঘটনা আছে কিনা। দেখলাম বয় কোনো কিছু বলে নাই, অদ্ভুত ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকতো এবং কতক্ষণ মাথা নিচু করে রাখতো। আমরা দুজনে তাকে বেশ জোরাজুরি করলাম এবং শেষ পর্যন্ত প্রায় 2,000 টাকার মতো তাকে অফার করলাম যে আমাদেরকে বলো তোমার কাছে আমরা বকশিস দেবো 2,000 টাকা। সে কিছুই বললো না। তো আমরা চলে আসলাম ওকে জোরাজুরি না করে। তো আমার কাছে অবাক লাগে, রাফেল ভাই আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, আমি যার জীবনের অনেক ঘটনা জানি এবং সে তার সমস্ত ভালো মন্দ সবকিছুই আমার সাথে শেয়ার করতো, কিন্তু আমি আসলে আজ পর্যন্ত ওর কাছ থেকে জানতে পারিনি যে আসলে ও মাথা ঘুরিয়ে কি দেখেছিল সেই করিডোরের মধ্যে এবং কি দেখে সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, কিন্তু সে আজ পর্যন্ত সে আমাকে কোনোদিনও বলেনি। যাই হোক আমার সেই বন্ধু আর জীবনে কোনোদিন কক্সবাজারে ফেরত যায়নি আর কোনোদিন বেড়াতেও যায়নি সে। এরপরে আমি জানি 84-84 সালের দিকে সে একটা ভালো জবের অফার পেয়েছিল, ইভেন জবের অফার ইন কক্সবাজারে, কিন্তু সেই জবের অফারটাও কোনোদিন নেয়নি সে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন দেয়নি, সে বলেছিল আমি কক্সবাজারে কোনোদিনও যাব না এই জীবনে। তো আমি আজ পর্যন্ত জানি না সে কি দেখেছিল রিয়েলি। তো আমি শুধু শুনেছি আপনার দরজা টোকার শব্দ, যেটা আমিও খুলেছিলাম দরজা, কিন্তু দেখলাম কিছুই নেই কোনো দিকে, কিন্তু ও দেখলো কি দেখলো সেটা আমি জানি না। তো রাফেল ভাই ছিল আমার সমস্ত ঘটনা, যদি ভালো লাগে তাহলে ক্লিপটা প্লে করবেন এবং আপনাদের বুঝাচ্ছেন এবং আপনাকে টিমের এবং সমস্ত ভাই বোন যারা লিসেনার সবাইকে আবারও অনেক 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 শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো সময় দেশে আসলে আবারও দেখা, আল্লাহ হাফেজ।
ভূত FM, the night comes alive with Grameenphone.
That's right, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় ভিডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম, আমার সাথে রয়েছেন আজকে পুরো সময়টাই অনেক কষ্ট করেছেন জিলানি। আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল সি প্যালেসে এবং এখান থেকে আমরা লাইভ করছি, আপনাদের সাথে লাইভ আছি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন কক্সবাজারের খুবই ফেমাস একটা হোটেল, হোটেল সি প্যালেস, আমরা সেখান থেকে লাইভ করছি এবং তারাও সবাই আমাদের সহযোগিতা করছেন। এছাড়াও আমাদের সঙ্গে ঢাকায় রয়েছেন শাহিন এবং আমাদের শাহিন ভাই, তিনি সেখান থেকে আজকে সমস্ত কিছু যেন শো আপনারা ঠিকঠাকভাবে শুনতে পারেন, মিউজিক সহ যাবতীয় কিছু সেখান থেকে তিনি করছেন। এখানে মাসুম ভাই তো এখানে আমরা কক্সবাজারে আমরা নিয়ে আসছি, তিনি কক্সবাজার থেকে দেখছেন, আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই। আমরা এখন সরাসরি চলে যাব পরবর্তী ঘটনায় এবং তার আগে জানিয়ে দিই যদি আমাদের সাথে ফেসবুক আপনারা কানেক্টেড থাকেছেন, কিছুক্ষণের মধ্যে আমরা ফেসবুকের আপনাদের যে সমস্ত কমেন্টগুলো সেগুলো পড়বো এবং ফেসবুকে আমরা অসংখ্য পোস্ট দিচ্ছি এবং সেই সাথে আমরা অসংখ্য ভিডিও আপলোড করছি, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং সেই পোস্টগুলো আপনারা দেখতে পারেন এবং সেখানে কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন। এবং আমাদের দুটো পেজে গিয়ে আমাদের পেজ দুটোর অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, www.facebook.com/radio.foodie এবং www.facebook.com/bhootfm.russell। এবং অবশ্যই অবশ্যই চেক করবেন কি অবস্থা পেজগুলোর এবং কোন ঘটনা আপনাদের ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব এই মুহূর্তে ডক্টর হুমায়রার কাছে এবং তিনি কক্সবাজার মেডিকেল কলেজে আছেন, আমরা তার সাথে এই কক্সেস বাজারে তাদের যে হোস্টেল, তাই না? এটা হোস্টেল না, এটা হোস্টেল না, আপনাদের হসপিটাল রিলেটেড ঘটনা একটু যদি বলতেন আমাদেরকে।
আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি লিসনারদের সাথে সেটা আমাদের গার্লস হোস্টেল রিলেটেড।
ওকে, আমরা তাহলে শুনে আসি ঘটনাটি।
জি, ঘটনাটি 2013 সালে, আমি যে হোস্টেলে থাকি সেটা কালোর দোকানে।
জি,
ফার্স্টে হোস্টেলে কিছু বর্ণনা দিই। হোস্টেলটি 7 তলায় এবং আমি দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আমি 7 তলায় টপ ফ্লোর, এবং আমার পাশেই বিশাল ছাদ। আমার রুমটা ছিল ছাদের পাশেই এবং আমার বেডটাও ছিল জানালার পাশেই। রুমে ছিলাম আমরা দুজন, আমি আর আমার রুমমেট। আমি একটু ভীতু প্রকৃতির মানুষ আগে থেকেই বলে রাখি। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল খুব শৌখিন মানুষ, উনি খুব বাগান পছন্দ করেন। আমাদের ছাদটা জুড়ে উনি অনেক গাছ লাগিয়েছেন, তো গাছগুলো যখন আমরা দেখি ভালোই লাগে, কিন্তু রাতে কেন যেন গাছগুলো খুব ভয়ঙ্কর হয়ে উঠে। আমি যখন রাত হয়ে যায় সন্ধ্যার সময় সব জানালা এবং পর্দা সব দিয়ে দিই। সেদিনের ঘটনা যেটা, কিছুই হয়নি, ঘুম থেকে উঠে দেখি ঝিরিঝিরি বাতাস, খুব ভয় পেয়ে যাই, কি ব্যাপার এত বাতাস কেন? সাথে সাথে তাকিয়ে দেখি আমার জানালাটা খোলা, পুরা জানালাটাই খোলা। চিৎকার করে রুমমেটকে ডাকি, ও তখন ঘুমে। একবার মনে হলো যে হয়তোবা ও রাতে উঠে জানালা খুলে দিয়েছে, কিন্তু পরক্ষণে মনে হলো না, ও এটা কখনোই করতে পারে না, কারণ ও জানে আমি ভয় পাই। তারপরে আমি ভোরেই আমি আমাদের ওখানে যে বাড়িওয়ালা থাকেন ওনাকে ইনফর্ম করি ব্যাপারটা। উনি আসেন, এসে আমরা ছাদটা খুলে দেয়। আমি ছাদে যাই, ছাদে যাই, দেখি আমার সব বই খাতাগুলো ছাদে। আমি বই খাতাগুলো দেখে কেঁদে উঠি, কারণ তার 2 মাস পরে আমার ফার্স্ট প্রফেশনাল এক্সাম। তো বাড়িওয়ালা বলে যে হৈমু ভয় পেও না, এটা হয়তো বা কোনো চোর এসেছে। কিন্তু আমার কথা হলো যে 7 তলায় কিভাবে চোর উঠবে?
আপনি বলেন।
যাই হোক, আমাদের বাড়িওয়ালা অনেক ভালো মানুষ, উনি আমাদের লোকাল গার্জিয়ান, ওখানে হয়তো আমাকে কিছু একটা বুঝ দিয়ে দিয়েছে চোরের কাহিনী, কিন্তু আমার মন বলছিল না এটা চোরের কাহিনী না। যাই হোক, যত রীতি আবার জানালা জানালা সব চেক করে রাতে ঘুমাই। পরের দিন ঠিক একই ঘটনা,
জানালা খুলে যায়,
জানালা খুলে যায় পুরাটা জানালা, এবং বাতাস,
এবং বাতাসটা খুব স্বাভাবিক বাতাস কি না, মানে আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে বাতাসটা খুব স্বাভাবিক।
বাতাসটা আমি এখনো ফিল করি, সত্যি কথা,
এখনো ফিল করেন?
আমি এখনো ফিল করি, কেমন ঝিরিঝিরি ঠান্ডা বাতাস।
আচ্ছা, এটা কি সব সময়, মানে যে কোনো সিজনে,
মানে যখন আমি জিনিসটা রিমেম্বার ট্রাই টু রিমেম্বার আই ফিল দ্যাট?
আচ্ছা, ওকে ওকে। ও আচ্ছা, যখনই আপনি মনে করেন তখনই আপনি বাতাসটা বুঝতে পারেন, যে বাতাসটা আপনি মানে ফিল করতে পারেন ওই সময়?
রাইট নাও আমি এখন এটা ফিল করছি,
যে আমি এখন
ঘটনাটার ভিতরে চলে গিয়েছি, আমার এখন এটা ফিল হয়। বাতাসটা সত্যি খুব ভয়ানক ছিল।
হ্যাঁ, মানে একটা বাতাস আপনি আপনি ফিল করতে পারছেন যে এটা ঠিক আপনার কাছে অস্বাভাবিক লাগছে, এবং বাতাস এটা আপনার আপনার ঠান্ডা ঝিরিঝিরি যে বাতাসটা সেটা আপনার ভালো লাগা চাই, আপনাকে ভয় ধরিয়ে দিচ্ছে, এবং আপনার মনে হচ্ছে এর মধ্যে অশুভ কিছু আছে, রাইট? এবং সেটাও কি এখনো চলছে না বন্ধ হয়েছে, মানে
না এখনো নেস্টে না, আমি যে হট সিটে বসে আছি মনে হচ্ছে বাতাসটা এখনো আমাকে ঘিরে আছে।
আপনি ফিল করতে পারছেন?
আমি এটা এখনো ফিল করি।
আচ্ছা, কেন এরকম হয় ওই বাসায়? ওখানে কি কোনো ঘটনা আছে বা এরকম কিছু নাকি? এটা
ঘটনাটা যেহেতু আমার সাথে ঘটেছে, আমি ভয় পেয়ে আমি এটার উপরে ইনভেস্টিগেশন চালাই, অনেক অনেক মানুষকে জিজ্ঞাসা করি। তো আমাকে একজন বলেছে, আমি এখন তার নামটা বলতে পারছি
না, প্লিজ নাম বলা দরকার নেই,
আমাকে বলেছিল যে ওখানে একটা বরফ কল ছিল,
জি,
যেখানে একজন শ্রমিক মারা গিয়েছে
অস্বাভাবিকভাবে, নিশ্চয়ই
অস্বাভাবিকভাবেই, এবং তিনি এর বেশি কিছু বলতে পারেনি আমাকে,
এবং সেই কারণে আপনি মনে করছেন যে হয়তো আমি আমরা আমরা শুরুতে ডকুমেন্টারিতে আমরা বলছিলাম যে এই শহরে আনাচে কারণ যে হয়তো এই শহরের সৌন্দর্যে বা এই প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রেমে পড়ে অনেকেই এই দেশে এই জায়গায় কিন্তু যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ এখানে এসেছেন। এবং এই এবং আপনারা শুরুতেও শুনেছেন যে মুঘল সাম্রাজ্যটা যেখানে শুরু হয়েছিল সেটা কিভাবে, এবং যাওয়ার সময় হঠাৎ করেই পালকি থেমে বললেন সৈন্যদেরকে যে এখানে তোমরা ক্যাম্প করো, এবং তারপর থেকে শুরু হয়ে গেল মুঘলদের শাসন। সো এই যে এই শহরের উপরে অনেকেই বিভিন্ন সময় এসেছেন এবং বিভিন্ন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতেও পারে, এবং অনেকে হয়তো আটকে গেছেন, সেটা সৌন্দর্যের টানেই হোক আর যে কোনো টানেই হোক, হয়তো এই জায়গাটা ছেড়ে যেতে চান না। আপনারা যারা এখন নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন তারা নির্বিঘ্নেই ঘুরে বেড়াবেন, কিন্তু এই শহরের আরো অন্যরকম কিছু গল্প আছে। কিন্তু একটা শহরে শুধুমাত্র সমুদ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য দেখলে এবং হোটেলে এসে আমরা যদি আবার হোটেলে বসে খাওয়া দাওয়া এবং ঘুম, এর বাইরেও একটা প্রত্যেকটা শহরের অনেক গল্প আছে। যারা এখানে থাকেন, যারা এখানে দীর্ঘ সময় ধরে আছেন, তারা জানেন সে সমস্ত কিছু। আমরা একটু আমাদের SMS পড়ে আসব, এবং আমাদের SMS এর পরে আমরা চলে যাব ফেসবুক পোস্টে, এবং তারপরে যাব অনেকটা বিরতিতে। বিথি আমাদের লিখেছেন 2 বছর পরে তিনি আমাদের শুনছেন, এন্ড থ্যাংক ইউ উমায়রা, আপনাকে অনেক 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 ধন্যবাদ। ও আচ্ছা, এখন শেষ হয়নি, আচ্ছা কি আছে বলেন।
এটা কিছুদিন পরে যে কাহিনীটা যেটা আমাকে এখন আরো বেশি আতঙ্কিত করে, ঘটনাটা হলো এই ঘটনার পরে আমি ভীষণ ভাবে ভয় পাই, এবং আমি কোনো তাবিজ কায়তন এগুলো বিশ্বাস করি না, বাট আমি বাধ্য হয়ে হুজুরকে দেখিয়ে একটা কায়তন নিই যাতে আমার ভয় না লাগে। এবং আমাদের মেডিকেলে আমাদের ভিতরের রুমে যারা ছিলেন, যারা ফ্ল্যাটমেট ছিলেন, তাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে মেডিকেলে যেটা অটো ভ্যাকেশন বলা হয়, অটো ভ্যাকেশনে তারা বাসায় চলে যায়, এবং আমরা যেহেতু ভয় পেয়েছিলাম, আমি এবং আমার রুমমেট আমরা ভিতরের রুমে চলে আসি।
আচ্ছা,
কিছুদিন ভিতরের রুমে ছিলাম। ঘটনার পরে এই যে ঘটনাটা এখন বলছি, এটা আমরা ঘুম থেকে উঠি, দুজনই একসাথে ঘুম থেকে উঠে দেখি যে ওয়ালে কিছু পায়ের ছাপ, এবং সেটা একদম আমাদের মাথার সামনে, আমরা যেখানে মাথা রেখে ঘুমাই সেটার উপরে কিছু পায়ের ছাপ, এবং কিছু পায়ের ছাপ যেটা মাথার উপর থেকে একদম সিলিং এ চলে গিয়েছে।
আচ্ছা,
আর একটি মাত্র হাতের ছাপ,
এতগুলো পায়ের ছাপের মধ্যে
একটি মাত্র হাতের ছাপ। পুরো ব্যাপারটা এরকম বোঝা যাচ্ছে যে কেউ একজন হেঁটে উপরে উঠছে, এবং আমরা হাতের ছাপটার সাথে আমাদের ছাপ মিলিয়ে দেখি যে হাতের ছাপটা অনেক ছোট, পায়ের ছাপটা অনেক ছোট, কোনো অ্যাডাল্টের ছাপ নাই এগুলো। তো ব্যাপারটা ভয় পেয়ে আমরা বাড়িওয়ালাকে ইনফর্ম করি, উনি আবার আসেন যে প্লিজ আসুন দেখে যান, এটা দেখে যাওয়ার মতো একটা জিনিস। তো উনি আমাদেরকে দেখে আমাদেরকে এটাই বলেছেন যে এটা ভয় পেও না, এটা হয়তো বা তোমরাই কিন্তু আমি জানি যেখানে পায়ের ছাপগুলো আছে ওখানে আমাদের পা যাওয়া সম্ভব না, একদমই সম্ভব না।
ওকে, সো এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, আমাদের এইখানে যারা SMS করছেন, থ্যাংক ইউ ডক্টর হুমায়রা, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আরো দুইজন আছেন আমাদের কক্সবাজার মেডিকেল কলেজ থেকে, এবং গতবার আমরা রাজশাহীতে হরর ক্লাব খুলেছিলাম, ভূত FM হরর ক্লাব, আপনারা সবাই জানেন রাজশাহী রুয়েটে একটি ক্লাব রয়েছে, তারা আমাদের সাথে আজকে আছেন, রাইট, আমাদের সাথে এখন তারা আছেন, এবং রাজশাহী শহরেও আমরা খুলেছিলাম, এবং তারা অলরেডি তাদের মেম্বার পেয়েছেন অনেকেই, অনেকজন যারা শহরের ক্লাবটিতে আছেন, এবং তারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন। সো সবাই আমরা শুনছি, এবং আপনার শহরে যদি আপনি হরর ক্লাব খুলতে চান, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এবং ফেসবুক আইডি আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ইমেইল অ্যাড্রেসে, এবং আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioafoi.fm. আমরা আগামী সপ্তাহে আসছি চট্টগ্রামে, প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি, চট্টগ্রাম থেকে শুনছেন এই মুহূর্তে, আমাদেরকে একইভাবে আপনাদের ঘটনাগুলো, আপনাদের শহরের গল্পগুলো আমাদেরকে জানিয়ে দিন এই অ্যাড্রেসে। বিথি আমাদের লিখেছেন যে 2 বছর পর তিনি শুনছেন, ওয়েলকাম ব্যাক বিথি, চট্টগ্রাম থেকে তিনি লিখেছেন, এবং তিনি বলছেন যে খুলশিতে, খুলশি জায়গাটা অনেক ডেঞ্জারাস, আমরা শুনতে চাই খুলশির ঘটনা, আপনি লিখে পাঠান আমাদেরকে আপনার চট্টগ্রাম নিয়ে যত কাহিনী। মোহাম্মদ বিপ্লব হোসেন চট্টগ্রাম থেকে লিখেছেন যে তিনি লিখেছেন যে তিনি কক্সবাজারে নেক্সট উইকে আসছেন, নেক্সট উইকে আপনি কক্সবাজারে আসছেন আর নেক্সট উইকে আমরা যাচ্ছি চিটাগাং, কেমন হয়ে গেল ব্যাপারটা? আমার মনে হয় যে আপনি বেটার চট্টগ্রামে স্টেই করেন, আমরা সেখানে যে আপনার সাথে কথা বলি, রাইট। আমরা এছাড়াও ফেসবুকে আমাদের বিভিন্ন পোস্ট যেগুলো আছে সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutfm.rasel, এই দুটো অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে আপনারা আমাদের পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন। অলরেডি আমরা দেখছি এখানে অনেকেই অনেক কিছু লিখছেন এবং সেইগুলো আমরা একটু পড়তে চাই। সাইফুল মামুন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কমেন্ট করছেন, এছাড়া আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি রিপন হোসেন, এছাড়াও শাকিল খান আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে ফেসবুকের পোস্টের কমেন্টগুলো পড়ছে কিন্তু, এবং আমি দেখতে পাচ্ছি যে এই মাত্রই তারা কমেন্ট করছেন। রাসেল আচ্ছা মীর রাফিদ আমাদের বলছেন যে অস্থির লাগছে আমাদেরকে, জে এস জুবাইর গাজীপুর থেকে লিখেছেন, এছাড়াও পাপ্পু আহমেদ আমাদের লিখেছেন লাইভ শুনছেন গাজীপুর থেকে, মোহাম্মদ আরিফ লিখেছেন যে আর বেশি ঘটনা শুনতে চান, দীপ পাল আমাদের লিখেছেন খুলনায় হয় না কেন, খুলনায় ডেফিনেটলি হবে এবং খুব তাড়াতাড়ি আমরা খুলনায় আসছি, সো আপনারা অবশ্যই মানে গেট রেডি এবং আপনাদের ঘটনাগুলো পাঠাতে শুরু করুন। বাট আগামী সপ্তাহে আমরা হচ্ছি কক্সবাজারে, এই মুহূর্তে আমরা হচ্ছি হোটেল সি প্যালেসে এবং সেখান থেকে আমরা লাইভ করছি আপনাদের সাথে, লাইভ আমরা ভূত এফএম নিয়ে আমাদের ঘটনাগুলো শেয়ার করছি। এখন চলে যাবো একটা ছোট্ট ব্রেকে, সি প্যালেস থেকে ব্রেকে যাচ্ছি একদম রেডিও ফুর্তির একটা ছোট্ট ব্রেক, এবং ব্রেকের পরে ব্রেকের মধ্যে সুন্দর সুন্দর কথা হবে এবং তারপর আমরা ফিরে আসবো আপনাদের কাছে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আমরা চলে যাব সরাসরি এখন জুয়েলের কাছে, এবং জুয়েল আপনি কক্সবাজার নিয়ে আমাদের একটা ঘটনা শোনাতে চেয়েছিলেন, আমরা শুনি সেই ঘটনাটি।
আমি যে ঘটনা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ঠিক কক্সবাজারের লাস্টে পড়ে সাতকানি আর ওদিকে আমার ঘটনা হচ্ছে আমার খালামণিকে নিয়ে। আমি ফার্স্টে তাদের এরিয়াটা সম্পর্কে বলতে চাই। ফার্স্টে এরিয়াটা হচ্ছে তাদের একটু গ্রাম পর্যায়ে, কিন্তু তাদের বাসার পরে যে এলাকা সেটা হচ্ছে শুধু পাহাড়ে কি। আমরা অনেকটা ঘুরেছি পাহাড় গুলা, কিন্তু তারপরে কি আছে সেটা এখনো জানা হয়নি, মানে শুধু পাহাড়ে দেখেছি। তো আমার আর ওখানকার গ্রামের যে ভাষা বলা হয় সেটা হচ্ছে বাসা থেকে কিছু একটু সামান্য দূরে এই ধরনের আর কি। তো আমার মূল ঘটনাটা হচ্ছে আমার খালামণির বাসার পাশের তাদের পাশের বাসায় মানে একজন মহিলা ছিল, তিনি 3 কি 4 মাসের হয়তো আত্মসত্ত্বা ছিল।
আচ্ছা, অন্তঃসত্ত্বা।
অন্তঃসত্ত্বা, সরি। তো এর ঘটনাটাও খুব রিসেন্টলি, মানে 2-3 বছরের ভিতরে আর কি। তো হয়তো 3-4 মাস পরে মানে বেবিটা কি কারণে জানি কি হয়ে সেটা শিওর জানা হয়নি, তো মারা যায়। তখন যে এটা এটা যখন মানে কি ডেলিভারি হয় তখন সেটা আসলে দাফনের কোনো ব্যবস্থা করা হয়নি, তারা কাউকে জানায়নি ব্যাপারটা। তা সেটা দাফনটা করা হয় আসলে আপনার মানে বাড়ির এক কর্নারে, এটা হচ্ছে আমার খালামণিদের এরিয়ার খুব পাশে একেবারে, মানে যেটা কিচেন ছিল তার পাশেই। তো আমার খালামণি মানে ঘটনা ঘটে যাওয়ার এটা কেউ জানা ছিল না ঠিক। তারপর দিনই আমার খালামণি যখন কিচেনে রান্না করছিল তখন হঠাৎ একটি গুহনের আওয়াজ পাই, শুনতে পাই আর কি, যেটা ছিল হয়তো 2টা ষাঁড় যখন লড়াই করে যে একটা গুহনের আওয়াজ বেরোয় এই ধরনের অনেকটা।
আচ্ছা,
তখন আমার খালামণি সেটা শুনে অনেকটা মানে একটু বিব্রত হয়ে মানে তবুও চিন্তা করি হয়তো এড়িয়ে যায় বিষয়টা, হয়তো হতে পারে এরকম কিছু। তা সে না, তারপর দিন দেখা যায় মানে রাতে মানে একেবারে হয়তো 2-3টার দিকে মানে বাড়ির চালের উপরে অনেকটা আওয়াজ হচ্ছে কিসে জানি, অনেক কিছুর আওয়াজ হচ্ছে। তখন খালামণি অনেক ঘাবড়ে যায়, তো সেটা কিন্তু কাউকে বলে না, কারণ বাসায় আর অনেক ছোট বাচ্চারা ছিল ঠিকই কারণে। তারপর দিন যাই, তারপর দিন আমরা যেটা বলে থাকি আসলে নিশি ডাক অথবা অনেক কিছু শুনে থাকি অনেক কাহিনী, তো আমার লাইফে শোনা ফার্স্ট আর কি, মানে যেটা সত্যিকারে ঘটে সেটাই। খালামণি শুয়েছিল মানে হয়তো 2-3টার দিকে হবে, হঠাৎ করে কে জানি তাকে ডাকলো, তো উনি ওনার বাসা থেকে বেরোলেন, ঠিক রুম থেকে বেরোলেন, বেরিয়ে ঠিক মানে ওনার দরজা খুলে বেরোলেন, বেরিয়ে কিচেনের দিকে যাচ্ছেন, হঠাৎ করে কিচেনে এসে ওনার কেমন জানি মনে হলো উনি দাঁড়িয়ে গেল, তো উনি বুঝতে পারলেন উনি বাইরে চলে আসছে। তো এটা ভেবে উনি ঠিক বাসায় ঢুকে যাবেন, ঠিক যখন দরজাটা বন্ধ করবেন ঠিক তখনই মানে কি একটা জানি ওনার হাতটা ধরে ফেললো। তার সাথে ভাগ্য হলো যদিও খালামণি ওটা দেখেনি উনি আসলে কি জিনিসটা ছিল, বাট তিনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়।
আচ্ছা,
তারপরে কিছু জানা ছিল না। পরদিন সকালে ফজর নামাজের সময় আমার খালো যখন সকালে ঘুম থেকে ওঠে তখন দেখে আমার খালামণি ওখানে পড়ে আছে কিচেনের সামনে। বাট যেটা সবচেয়ে ভীতকর ছিল সেটা হচ্ছে আমার খালামণির পুরো শরীরে রক্তাক্ত ছিল, মানে কিসে জানি একটা আঁচড় ছিল, পুরো শরীরে রক্তাক্ত। তো তারপর ওনাকে ওখান থেকে আনা হয়, ডাক্তার দেখানো হয়, ঠিক তো ওখানে বলতে পারেন আসলে এটা কি ছিল, এটাই ছিল ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আরিফুজ্জামানের কাছে এবং আরিফুজ্জামানের কাছে আমরা নেক্সট ঘটনাটি শুনব। এবং আপনার নামটা তো আমরা জানি, আপনি এখানে দীর্ঘদিন ধরে আছেন, আমরা শুনি কক্সবাজার নিয়ে আপনার ঘটনা।
জি আসসালামু আলাইকুম রাসেল ভাই। কক্সবাজারের এটা হচ্ছে কক্সবাজার ঈদগাহের ঘটনা।
জি,
এটা আমাদের এক এমপিওর সাথে ঘটা ঘটনা, হচ্ছে আমাদের জিসকা ফার্মাসিউটিক্যালসের একজন এমপিও মানে মেডিকেল প্রমোশন অফিসার আর কি। উনি একদিন ঘুমিয়ে আছে, তো মাঝরাতে হঠাৎ করে তার প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য উঠতেছে আর কি, এমন সময় আর কি, আর তখন দেড়টা দুইটা হবে আর কি। তো সেই সময় উনি উঠে ওনার দরজার কাছে গেছেন, দরজার কাছে যাওয়ার পরে দরজা খুলে সামনের দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, তাকিয়ে থাকার পরে হঠাৎ করে উনি লক্ষ্য করলেন 7-8 ফিট সাদা পাঞ্জাব মানে ফুলি সাদা ড্রেস আর কি, এরকম একটা মানুষ দাড়িওয়ালা। শুধু তাই নয়, তার দাঁতগুলো 1.5-2 ফিট লম্বা, এরকম এরকম একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে। তো উনি ভাবলেন মাঝরাতে উঠছি হয়তো বা হ্যালুসিনেশন এই জাতীয় কিছু হবে আর কি, চোখ মুছে আবার ভালোভাবে দেখার চেষ্টা করলেন যে আসলে কি উনি যা দেখতেছেন এটা আসলে কি ঠিক দেখতেছেন কিনা। তো পরে দেখতেছেন না, সবকিছু ঠিক আছে। শুধু তাই না, ওই লোকটার হাতে দড়ি দিয়ে বাঁধা একটা কুকুর ছিল।
এটা খুব আজব লেগেছে আমার কাছে, একটা মানুষকে আমি যেটা দেখছি, আপনি ঘটনাটি আমাকে পাঠিয়েছিলেন এবং তখনই আমার অবাক লেগেছে যে আপনারা যে জায়গায় এখন আছেন সেই জায়গাতে হঠাৎ করে যদি ঘুম ভেঙে উঠে বা কোনো সময় হঠাৎ করে চোখ খুলে বা হঠাৎ করে ঘর থেকে বেরোনোর সময় কাউকে দেখেন যার চেহারা বা যার চেহারার বা দাঁত যাই বলি না কেন, সেটা যাই হোক না কেন, যেমনই হোক না কেন, সেটা খুব অস্বাভাবিক রকমের এবং ঠিক স্বাভাবিক নয়, এবং সঙ্গে একটা কুকুর।
কুকুর, জি,
এটা খুব অদ্ভুত ব্যাপার। এটা ফার্স্ট শুনলাম যেরকম, যে একটা মানুষ দেখা যায় সঙ্গে একটা কুকুর,
একটা দড়ি দিয়ে বাঁধা কুকুর ছিল,
দড়ি দিয়ে বাঁধা। আচ্ছা, তারপরে
কুকুর ছিল। তো উনি প্রথমে হ্যালুসিনেশন মনে করে আবার বারবার দেখতে লাগলো যে বোধহয় কোনো ভুল হচ্ছে, আসলে কোনো ভুল কিছু দেখতেছে। কিন্তু পরবর্তীতে যখন উনি অনুধাবন করতে পারলো যে না, আমি ভুল দেখতেছি না, আমি যেটা দেখতেছি এটাই ঠিক। তো যখন উনি ঠিক দেখলো, এমনকি ওখান থেকে একটা গোঙা নিয়ে ক্যাটাগরির সাউন্ড আসতেছিল আর কি, এমনকি এক পর্যায়ে যখন উনি বাইরে বেরোবে তখন ওনাকে ডাকাই শুরু করছে ওই লোকটা আর কি, যে যে সাদা আকৃতির যে 7-8 ফিট লম্বা লোকটা, উনি ডাকা শুরু করছে। তো যখন ডাকছে উনি তো এটা স্বাভাবিক যে কেউ ওরকম একটা সময় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে, তো ওখানে দরজার সামনে পড়ে আছে। তো যখন জ্ঞান ফিরছে, ফেরার পরে তো বাড়ির সবাই তাকে মানে জ্ঞান ফেরার পর তো সবাইকে দেখতে পাইছে যে বাড়ির সবাই তার পাশে আছেন। শুধু তাই নয়, এখনো তার সঙ্গে এরকম ঘটনা ঘটে যে স্বপ্নে তাকে তাড়া করে বেড়ায় সব সময় কেউ।
আচ্ছা, সেই দিনের ঘটনার পর থেকে,
সেই দিনের ঘটনার পর থেকে এখন পর্যন্ত।
আচ্ছা,
আর রাসেল ভাই আরেকটা ছোট ঘটনা ছিল, আমি যেখানে বর্তমান আছি আমার পাশে আর কি, আমি সাততলা, আমি বাড়িটির নাম বলবো না, তবে এলাকাটার নাম বলবো, বাহারছড়া, ঠিক আছে। তো পাশেই একটা পরিত্যক্ত জায়গা আছে, ওইখানে এখনো কোনো বিল্ডিং ওঠে নাই। কারণ আপনি দেখবেন যে ফাঁকা জায়গা কিন্তু আপনি খুব কম পাবেন, এখন যেখানে ফাঁকা জায়গা দেখবেন বিল্ডিং উঠতেছে, ঠিক আছে, কারণ টুরিস্টদের যে অবস্থা বুঝতেই পারতেছেন, এটা আপনি কক্সবাজার এসে বুঝতে পারছেন। তো ওই জায়গাটাতে পরে আমি মানে আশেপাশে খবর নিয়ে জানতে পারলাম যে এই জায়গাটা কেন বিল্ডিং ওঠে না। তো যেটা জানতে পারলাম, ওখানে অনেক সময় বাচ্চার কান্না বা অনেকে দেখছে এরকম বাচ্চা, এটা পাওয়া যায় হচ্ছে 2-3টার দিকে এই সময়ের মধ্যে। তো আমিও কিউরিয়াসিটি, আমিও শুনতে পাইছি, বাট আমার ওয়াইফে আমি এরকম বলি মানে ও খুব ভয় পায় যে আসলে, কিন্তু এরকম আমিও শুনি, কিন্তু আমি ওকে সান্ত্বনা দিয়ে বলি যে আসলে এটা আসলে কোনো বাচ্চার আওয়াজ না, হয়তো কুকুর টুকুর কানতেছে। কিন্তু রাসেল ভাই অদ্ভুত ব্যাপার, আমাদের ওই ওই বিল্ডিং এর সাততলাতে আমাদের স্টাফরাও থাকে আবার 2টা রুম, তারা উপর থেকে অনেক সময় লক্ষ্য করছে যে এই কানার আওয়াজটা কোথায় থেকে আসে। সাততলা থেকে কিন্তু আপনার নিচের পরিবেশটা মোটামুটি সবই দেখা যায়, আশেপাশের রাস্তা অলিগুলি সবই দেখা যায়, কিন্তু কোথাও কোনো কুকুরের বাচ্চা বা মানুষের বাচ্চা কিছুই আমরা কখনো দেখতে পাই না। আমিও আমাদের বারান্দায় দাঁড়িয়ে দেখেছি যে আশেপাশে কোনো কুকুরের বাচ্চা বা মানুষের বাচ্চা কিছু দেখা যায় কিনা, মানে এখন পর্যন্ত এই শব্দটা আসে। শুধু তাই নয়, আমাদের ওই ভবনটির আমাদের যে অফিসটা, এইটা অনেক সময় অনেক রাত্রে এরকম দেখা যায় যে কেউ কলিং বেল দিছে বা কেউ দরজাটা আটকে দিছে বাইরে থেকে। ঠিক আছে, আমরা সাথে সাথে বাইরে বের হয়ে বা অনেক ভাবে আমরা মানে চেষ্টা করছি উদ্ধার করার যে আসলে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, কিন্তু এখনো কোনো হদিস পাচ্ছি না। এটা আর কি,
অনেক ধন্যবাদ আপনাকে,
যে সিসি ক্যামেরা লাগাবো।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এসে ঘটনা শেয়ার করার জন্য। আমরা একটা মেইলে যাব, ইমেইলে যাব আমরা, এবং সেই ইমেইলটি আমি পড়ে শোনাচ্ছি। ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ব, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি এই ঘটনাটি, এবং এটাও কক্সবাজারেরই একটা ঘটনা, এবং যারা কক্সবাজারের অধিবাসী রয়েছেন তারা তো জানেনই যে এই জায়গাটা কোথায়, এবং যারা টুরিস্ট রয়েছেন তারাও চাইলে ভিজিট করে ফেলতে পারেন। আচ্ছা, লিখছেন যেভাবে, আমি রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমার নাম মহসিন, আমি কক্সবাজারের বাসিন্দা, এখন বিদেশে আছি। আমি ভূত এফএম এর একজন ফ্যান, আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আজ লিখে পাঠালাম। এটি আমার নিজের সাথে ঘটেছে, তাই ভূত এফএম এ শেয়ার করছি। আমি বিশেষ অসুবিধার কারণে নিজে আসতে পারছি না, তাই যদি ভালো লাগে ঘটনাটি তবে পড়ে শোনাবেন। এটি একটি মর্গের গল্প, সঙ্গত কারণেই আমি জায়গাটির নাম বলছি না। যাই হোক, ঘটনাটি ঘটে 5 বছর আগে। তখন আমি অতি মানে দরিদ্র থাকার কারণে একটি ছাপাখানায় কাজ করতাম, পড়াশোনার বাইরে নিজের খরচ যোগাতে আমাকে এই কাজটি করতে হতো। আমার কাজ সবসময় থাকতো না, যদি কিন্তু যখন মালিকের কাজের অর্ডার আসতো তখন আমাদের কাজের চাপ থাকতো। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাই। এমনি একটা সময়ে একদিন আমি মালিকের কাছে হঠাৎ কাজের অর্ডার আসে এবং যথারীতি তিনি আমাদের ডাকেন। আমাদেরকে খুব ভোর থেকেই কাজ করতে হতো, তাই ব্যস্ত থাকতাম এবং যে কোনো কিছু ভাববার সময় হতো না, এবং ভূত প্রেত ইত্যাদি ভাবতেই পারতাম না। আমার কর্মস্থলে যাওয়ার পথের মধ্যেই যাওয়ার সময় একটি মর্গ পড়ে এবং সেটা পেরিয়ে যেতে হয় আমাকে। কিন্তু যেদিন এই ঘটনাটি ঘটে তার আগ পর্যন্ত আমি কোনোদিন মর্গটা নিয়ে দুশ্চিন্তা করিনি বা ভয় পাইনি। সেদিনও আমি আগের দুদিনের মতোই সকাল 4টার দিকে ঘুম থেকে উঠি, এত তাড়াতাড়ি প্রস্তুত হয়ে তারপরে রওনা হই, এবং আমার বাসা থেকে প্রেসটি মাত্র 10 থেকে 12 মিনিট হাঁটার পথ। পথের দুই ধারে গাছগাছালি ছাওয়া, তাই রাস্তার সামান্য বাতিতে অন্ধকার দূর হতো না। বাহির থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমি দ্রুত হাঁটতে থাকি আর আশা করছিলাম যে জোরে বৃষ্টি আসবে না। যাই হোক, মর্গটা মেডিকেল কলেজের ছাত্রদের হোস্টেলের একদম পেছন দিকে ছিল, এবং যে রাস্তাটা আমার প্রেস এর দিকে যায় সেই রাস্তাটা ধরার জন্য আমি মেডিকেল হোস্টেলের পাশ দিয়ে হেঁটে গিয়ে পেছন দিকে যেতে হতো একটা সরু রাস্তা ধরে। ততক্ষণে আমি ওই সরু রাস্তাটি হাঁটছি, ডান দিকে তাকাতে দূরে গাছের ফাঁকে ডোম ঘরটা আবছা অন্ধকারে দেখতে পেলাম। আমি সবে মাথা ফিরিয়েছি এমন সময় দেখলাম যেটা, সেটা হচ্ছে খুবই অদ্ভুত একটা ব্যাপার। আবছা অন্ধকার আমি স্পষ্ট দেখতে পেলাম যে খুব ধবধবে কাপড় জড়ানো একটা কিছু আমার ঠিক সামনে। আমি যে গতিতে হাঁটছিলাম তার ঠিক 2-3 কদম সামনে এই জিনিসটার উপস্থিতি ছিল, তাই ধাক্কা সামলানোর জন্যই কিনা জানি না আমি ভীষণ চমকে ওঠা সত্ত্বেও কোনো চিৎকার করলাম না। এবং এবার ওই জিনিসটির মাথার দিকে আমার চোখ পড়ে, কি বলবো, এত বিভৎস কোনো মানুষের মুখ হতে পারে, এত ভয়ঙ্কর ফ্যাকাশে একটা অভিব্যক্তি থাকতে পারে সেটা আমি জীবনেও ভাবিনি, এবং কোনো মৃত ব্যক্তির চেহারাতেও এই এই ফ্যাকাশে ভাব দেখা যায় না। ব্যাপারটি এত ভয়ানক। আমি এই রাস্তাটি দিয়ে অনেক আসা যাওয়া করেছি নিরাপদে, আর সেজন্যই ভয়ের শিশির অনুভূতি আমার পা থেকে শরীর বেয়ে উঠতে লাগলো এবং মনে হতে লাগলো যে যেন হঠাৎ শূন্যে ভাসতে শুরু করেছি, এবং আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান আসে তখন পরের দিন সন্ধ্যা, আমি নিজেকে দেখি হাসপাতালের বেডে। হঠাৎ সারাটা দিন আমি অজ্ঞান ছিলাম, ডাক্তার বলেছিল আমার মস্তিষ্কের ভেতর নাকি হ্যামারেজ হয়েছে, এবং আমি এই ঘটনার পর প্রায় সপ্তাহখানেক কোনো কথা বলতে পারছিলাম না, অর্থাৎ আমি বোবা পুরোপুরি, এবং আমার পুরোপুরি সুস্থ হতে অনেক দিন সময় লেগেছে, এবং কথা বলতে আমার কথা আটকে যেত বারবার, এবং তোতলাতাম আমি। যারা আমাকে ওখান থেকে উদ্ধার করে, পরে তাদের কাছ থেকে আমি শুনেছি যে আমাকে ওই দিন সকালবেলা তারা মাটিতে শুয়ে থাকতে দেখে, দেখে এগিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যায়। ওরা বলছিল যে সকাল হওয়ার সময় ওরা দুই তিনজন ওই দিকে যাচ্ছিল, হঠাৎ প্রচন্ড একটা শব্দ শুনতে পায়, ঠিক যেন বাঁচ পড়ার শব্দ, কিন্তু আসলে বাঁচ পড়ার শব্দ তো মনে হলেও সেটা আসে মাটির কাছ থেকে। আমাকে তারা সেখানে আবিষ্কার করে ঠিক একদম ওই জায়গাটিতে। আজ আরো আশ্চর্যের ব্যাপার যে ওই শব্দটি হবার পর তারা সবাই দেখতে পায় যে একটা তীব্র আলোর বলয় যেন আকাশের দিকে উঠে যাচ্ছে ধীরে ধীরে। ঘটনা যদি এখানে শেষ হতো তাহলে ভালোই হতো, কিন্তু যে আমি যে জিনিসটি দেখেছিলাম সেটা হয়তো আমার মনেরই ভ্রম ছিল, জিনিসটা আসলেই খুব অদ্ভুত টাইপের ছিল, আসলেই কিছু ছিল। কারণ তখন হালকা বৃষ্টির মধ্যে আমি দেখছি, আমি কি দেখছি আমি তখন এটাই বিশ্বাস করতে শুরু করি এবং আমি জীবনের সবচেয়ে বড় ধাক্কা খাই। কিছুদিন পর আমি সুস্থ হয়ে কথাবার্তা সবার লোকের কথাবার্তা থেকে জানতে পারলাম ওই রাতে শহরে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং একটি লোক মারা যায়। সেই নিহত ব্যক্তিকেই নিয়েই এই ঘটনা, একটা ট্রাক রাস্তার ওপর ওই ব্যক্তিকে চাপা দিয়ে ঘটনাস্থলেই সেই ব্যক্তিকে মেরে ফেলে। এবং আশ্চর্যের বিষয় হলো নিহতের হাতে ধরা ছিল একটি ব্যাগ, যেটা চেষ্টা করেও তার হাত থেকে কেউ নিতে পারছিল না। পরে তার মা আসে, যখন তিনি চেষ্টা করেন তখন ব্যাগটি আস্তে হাত থেকে খুলে আসে। এবং আমার সাথে ঘটা ওই ঘটনার দিন সন্ধ্যায় লোকটির লাশ ওই মর্গেই রাখা ছিল, যেটা আমি পরে জানতে পারি। এই ছিল ঘটনা, কোনো ব্যাখ্যা তো খুঁজে পাইনি। হয় আমার হ্যালুসিনেশন, মানে যদি সত্যি হয় সেটা হয়, ওই দিন কি ঘটেছিল আর যদি, আচ্ছা বুঝতে পারিনি যে আসলে ওই দিন কি ঘটেছিল, যদি সত্যি হয় সেটা হ্যালুসিনেশন নয় এবং এবং হ্যালুসিনেশন যে নয় এটা নিয়ে তিনি মোটামুটি শিওর। এবং তিনি বলছেন নিহত লোকটি স্থানীয় বাসিন্দা ছিল না, তার সম্বন্ধে কিছুই জানতে পারেনি। তো যারা টুরিস্টরা রয়েছেন এটাই ছিল ঘটনা, এবং তাদেরকে বলবো যে দেখেন এই শহরে যেতে যেতে আশেপাশে হঠাৎ করে যদি আপনার এরকম চোখে পড়ে যায় কোনো ঘটনা বা কোনো এরকম মর্গের পাশ দিয়ে যাওয়ার সময় যদি আপনি এরকম কোনো কিছু দেখে ফেলেন কেমন লাগবে আপনার জানিয়ে আমাকে এসএমএস করুন। মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। বিশেষ করে স্পেশালি যদি আপনার বাসা চট্টগ্রামে হয় ডেফিনেটলি আমাদেরকে ঘটনা পাঠাবেন, কারণ আমরা আগামী সপ্তাহে আসছি চট্টগ্রামে। আমাদের ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.rasel। এই অ্যাড্রেসে গিয়ে আমরা আবারও চলে যাব ঘটনায়, এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তাসমিয়া, এবং তাসমিয়ার কাছে আমরা একটা ছোট্ট ঘটনা শুনবো এবং সেই ঘটনাটিও একটা মেডিকেল কলেজকে নিয়েই। ডক্টর তাসমিয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমরা ঘটনা শুনি আমরা।
হ্যালো লিসেনার্স, আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আসলে আমার আপু থেকে শোনা, আপুদের একজন ব্যাচমেট একটা ভাইয়ের ঘটনা। তো তখন মানে অ্যানাটমি কার্ডের ভাইবা ছিল, তো ওই ভাইয়াটা ওই দিন মানে বাসা থেকে হোস্টেলে আসছিলেন। তো হোস্টেলে আসার পথে যখন হোস্টেলে সিঁড়ি দিয়ে উঠবেন তখন মানে ওই ভাইয়াদেরই আরেকজন ব্যাচমেট উপর থেকে নামছিলেন, তো উনি জিজ্ঞেস বলছিলেন যে চল মানে কালকে তো কার্ডের ভাইবা, অ্যানাটমি কার্ডের ভাইবা, আমরা একটু ডিসেকশনটা দেখে আসি। তো যে ভাইটা বাসা থেকে আসছিলেন ওই ভাইটা বলছেন এখন আগামীকালকে তো ভাইবা, এখন এই মুহূর্তে তো সন্ধ্যা, এখন তো কখনো মানে ডিসেকশন রুম খুলবে না। তো বলে কি চল দাদুকে গিয়ে বলে দেখি, দাদু খুলে কিনা দেখি। এবার কি খুলবে না, এবার তুই আমাকে জাস্ট মানে ডিরেকশন দে, মানে একটু দেখাই দিবি যে কিভাবে ডিসেকশন মাসিল গুলো কিভাবে দেখা যায় অথবা এইভাবে না। তো তারপর ভাইয়াটা ভাইয়া আর ওনারা দুজন মিলে তো ডিসেকশন দাদুর ওখানে গেলেন। তো দাদুকে অনেক বলার পর, দাদুকে কিছু টাকা দেওয়ার পর, তারপর দাদু ডিসেকশন রুমের দরজাটা খুলে দিলেন। তো বললেন যে যদি সিনিয়র স্যার কেউ জানতে পারে তাহলে তো আমার চাকরি চলে যাবে, তো আমি বাইরে দরজাটা বন্ধ করে দেই, কিছুক্ষণ পরে এসে খুলে দিব, তোমরা দুজন ওখানে ভিতরে থাকো। এভাবে বলে তো ওনারা দুজন ফ্রেন্ড ভিতরে ঢুকলেন, লাইট জ্বালালেন, গিয়ে মানে একজন ফ্রেন্ড আরেকজনকে দেখাচ্ছেন। তো আরেকটা যে ফ্রেন্ডটা গিয়েছিল তো ফ্রেন্ডটা বলছেন আমি এখনই আসছি, তুই 5 মিনিট থাক, মানে 5 মিনিটের মধ্যে চলে আসছি। তো এভাবে বলে ওই ভাইয়াটা কি করলেন, আর ওনার ফ্রেন্ডটাকে রেখে ওই ভাইটা বেরিয়ে পড়লেন। এখন ওই ভাইটা জানতেন না যে দাদুটা বাইরে দরজা বন্ধ করে দিয়েছে। তো এরপর পিয়ন ওই দাদুটা পরদিন সকালবেলা দাদুটা মনে পড়েছিল যে মানে এভাবে তো মানে বাইরে দরজা বন্ধ করে লাগিয়ে চলে আসছেন, তো উনি কি করছেন তাড়াতাড়ি দৌড়ে মানে উনি যখন মনে পড়েছিল সকালবেলা তো তাড়াতাড়ি মানে ক্লাসে অন্য স্টুডেন্ট আসার আগেই উনি তাড়াতাড়ি গিয়ে ডিসেকশন রুমে খুলে এখন দেখলেন যে ওই ভায়াটা নিচে পড়ে আছেন, পাশে মানে ওই ক্যাটেবাটা যেভাবে শোয়ানো ছিল উনি ঠিক নিচে এভাবে শোয়ানো আছেন। তো ওনার মানে মুখে এক ধরনের মানে স্কার মানে কাটা দাগ।
আচ্ছা,
তো উনি ওখানে মানে সেন্সলেস অবস্থায় ছিলেন। তো পরে দিয়ে তো ওই দিন ওই কার্ডের ভাইবাটা মানে ক্যান্সেল করা হয় যেহেতু একজন অসুস্থ হয়ে গেছিলেন। তো পরে দিয়ে ওই ভাইয়াটাকে মানে কোনো স্টুডেন্টকে জানানো হয়নি আসলে ঘটনাটা। তো তারপর সিনিয়র ডক্টররা আর ক্লাসের টিচাররা সবাই মিলে মানে মানে ঘটনাটা জিজ্ঞেস করলেন যে আসলে কি হয়েছিল। তো ভাইয়াটা যে বললেন যে মানে গতকালকে মানে উনি একটা ভাইয়াটা আসলে সেন্সলেসই ছিল, ওই দাদু যিনি বললেন যে আমি তো ওকে আরেকজনের সাথেই আসতে দেখছি। তো ভাইয়াটা বললেন যে হ্যাঁ আমি তো আমার ফ্রেন্ডের সাথে এসেছি। তো পরে দিয়ে মানে ওনারা হোস্টেল সুপারভাইজার উনি চেক করে দেখলেন যে আসলে যে ভাইয়াটার সাথে এসেছিলেন বলছিলেন ওই ভাইয়াটা আসলে হোস্টেলেই ছিল, ওই ভাইয়াটা ওখানে ছিল
না। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা এখন রয়েছি হোটেল সি প্যালেসে, আপনারা সবাই জানেন, এবং সেখান থেকে আমরা লাইভ করছি। এবং আমরা কক্সবাজার হোটেল সি প্যালেস, আপনারা সবাই এক নামে হোটেলটি চেনেন। এবং আমাদের আমাদের এইখানে আমরা আমরা ভূত এফএম ফ্যান ক্লাব আজকে চালু করলাম। আমাদের কক্সবাজার মেডিকেল কলেজের স্টুডেন্টরা তারা আমাদের সহযোগিতা করছেন এবং তাই বেসিক্যালি এই ফ্যান নিয়েছেন। এবং আমরা বলবো যে এখানে ফ্যান ক্লাব করার উদ্দেশ্যটা কি, ফ্যান ক্লাব করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করব, আমরা লোকাল স্টোরিগুলো আরো বেশি করে কালেক্ট করতে চাই। এবং সেই সাথে প্রতি বছর আমাদের যে ভূত এফএম এর বই বের হয়, আপনারা বলেন যে বই পান না, বিভিন্ন ধরনের আরো অনেক কিছু বের হয় যেগুলো আপনারা পান না, এবং আমরা যখন আসি তখন আমাদের আপনারা এখন রেগুলার ফ্যান ক্লাবের মাধ্যমে কিন্তু ভূত এফএম এর সমস্ত খোঁজ খবর রাখতে পারবেন, বই থেকে শুরু করে যাবতীয় কিছু পেয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই দেখতে ফেসবুকে যে কারা এখানকার মেম্বার এবং এইখানে যারা রয়েছেন তারা হচ্ছেন সবাই, অলমোস্ট সবাই কক্সবাজার মেডিকেল কলেজের। আশা করছি যে আপনাদের সাথে তাদের কথা হবে ভবিষ্যতে। এছাড়াও আমরা আগামী সপ্তাহে আসি চট্টগ্রামে, সুতরাং চিটাগং এর আমরা আপনাদেরকে বলবো যারা চিটাগং এ আছেন এই মুহূর্তে, আপনারা বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠিয়ে দিন, আপনাদের জীবনে জানা আপনাদের যে জানা এবং আপনাদের শহরের সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনার নাম এবং ঠিকানা, এবং আপনি কিভাবে আপনি এইখানে আসতে চান যে ঘটনার মাধ্যমে, সেই ঘটনাটি জানিয়ে দেওয়ার পরে আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন কিনা সেটাও আমাদেরকে জানান, কারণ আমরা তো যাচ্ছি চট্টগ্রামে এবং আপনারা এখন তার কোনো প্রবলেম নাই, ঢাকায় আসার কোনো টেনশন নাই। সুতরাং চিটাগং স্টুডিওতে আপনারা আসতেই পারেন এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করতেই পারেন। এবং সেই সাথে চিটাগং আমরা ফ্যান ক্লাব উদ্বোধন করতে চাই, কিছু ফ্যান ক্লাব খুলতে চাই। সুতরাং যারা চিটাগং এ যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি 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 আমাদেরকে যেটা করবেন সেটা হচ্ছে প্রথমেই আমাদেরকে আপনার নাম, তারপরে আপনার ফোন নাম্বার, আপনার ফুল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি পাঠিয়ে দিবেন যারা ফ্যান ক্লাব খুলতে চায়। এবং আনলিমিটেড ফ্যান ক্লাব খুলতে চাই আমরা চট্টগ্রামে। আমরা শুরুতে একটা ডকুমেন্টারি শুনেছিলাম যেখানে আমাদের যিনি ডকুমেন্টারিটা যিনি ভয়েস ওভার দিয়েছিলেন তিনি আমাদের চিন্টু ভাই, এবং তাকে ধন্যবাদ জানাই আমরা। হয়তো তিনি এখন চিটাগং আমি যতদূর জানি, এবং তিনি চিটাগং থেকে হয়তো আমাদের শুনছেন। আমরা দেখতে পাচ্ছি যে আরিফ আমাকে এস এম এস করেছেন, আরিফ আলম, এবং তারা শুনছেন শান্তা এবং সম্রাট আমাদের এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রুমিন, এছাড়াও তিনি ফার্স্ট ভূত এফএম শুনছেন, মাইমন সিং থেকে আমাদের সাথে রয়েছেন, এবং আমাদেরকে বলছেন যে আচ্ছা সি প্যালেসের, ওকে, তিনি বলছেন যে সি প্যালেসের সাথে মাইমন সিং এর একটা কানেকশন রয়েছে সেটা তিনি জানিয়েছেন। ওকে, তাফসির আমাদের এস এম এস করেছেন আমাদেরকে শুভ রাজশাহী থেকে, এবং মর্গের স্টোরিটা অনেক তার কাছে ভালো লেগেছে। খুলনা থেকে আমাদের আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের এস এম এস করেছেন, আমরা কিন্তু খুলনায় খুব দ্রুত আসছি, সো গেট রেডি আমাদের সাথে আপনাদের ঘটনা শেয়ার করার জন্য। নাজ আমাদের ধানমন্ডি থেকে এস এম এস করেছেন, 4 বছরের মেয়ে আলভিনকে নিয়ে তিনি শুনছেন, অ্যাভলিনকে নিয়ে তিনি শুনছেন। এছাড়া আবির আমাদের সাথে রয়েছেন, মোস্তাক বেইলি রোড থেকে আমাদের সাথে রয়েছেন, তার ওয়াইফ এবং তার ওয়াইফ প্রজাপতি এবং বেবি মাহিষা তার সঙ্গে রয়েছেন। আবির আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন বাপ্পি হাজারিবাগ থেকে, বাহার আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আসিফ নেহাল, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো, এবং সেই পর্যন্ত আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সঙ্গে থাকার জন্য। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Boot FM, the night comes alive with Gramophone.
Assalamualaikum, Rasul bhai. আমি আজকে আপনাদেরকে আমার সংগ্রহ করা একটা কাহিনী শোনাবো। আমি যেহেতু বিদেশে থাকি, আমার বেশিরভাগ সংগ্রহ করা কাহিনী বিদেশিদেরকে নিয়ে। আমার আজকের কাহিনীটা একটা বিদেশি মহিলাকে নিয়ে। মহিলাটার বয়স 30 ঊর্ধ্বে, উনি একজন সিঙ্গল মাদার, মানে উনি এবং ওনার ছোট একটা ছেলে ছাড়া আর কেউ ওনাদের সাথে থাকতেন না। মহিলাটি সারাদিন কাজ করতেন, তারপরে বিকাল না হলে সন্ধ্যা হলে উনি ওনার ছেলেকে বেবিসিটারের কাছ থেকে নিয়ে আসতেন। কাজে যতক্ষণ উনি কাজে থাকতেন, ছেলেটাকে অন্য কারো বাসায় রেখে আসতেন দেখাশোনা করার জন্য। এমন একটি দিনে মহিলাটি বিকালবেলা ওনার ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন। বাসায় ফিরে যথারীতি খাওয়া দাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে টেলিভিশনের সামনে বসলেন, ওনার ফোনটা পাশে রেখে। এমন সময় ওনার ছোট ছেলে এসে বায়না ধরল যে সে মায়ের ফোনটা নিয়ে খেলবে। ছেলেটার বয়স আনুমানিক 5 থেকে 6 বছর হবে। মহিলা ছেলেকে ফোন নিয়ে গেম খেলার অনুমতি দিলেন, কিন্তু উনি কড়া করে ছেলেকে নিষেধ করে দিলেন যাতে ছেলে কাউকে কল না করে অথবা কাউকে যেন টেক্সট না করে। ছেলেটি যথারীতি মায়ের ফোন নিয়ে চলে গেল অন্য ঘরে। দেখতে দেখতে রাত হয়ে গেল। যখন রাত প্রায় 12টা, মহিলাটা তন্দ্রার মধ্যে চলে এসেছিল। এর মধ্যে মহিলা হঠাৎ জেগে উঠে টেলিভিশন বন্ধ করে ঘুমানোর কথা চিন্তা করলেন। উনি তখন উঠে এসে ওনার ছেলের ঘরে গেলেন দেখতে যে ছেলে ঘুমিয়েছে কিনা। এসে দেখলেন যে ছেলে ঘরে নেই। উনি তাড়াতাড়ি ওনার নিজের ঘরে গেলেন, গিয়ে দেখেন যে ছেলে মায়ের বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে ফোনটা পাশে নিয়ে। মহিলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর উনি ছেলের হাত থেকে ফোনটা নিয়ে দেখলেন যে ছেলে কি কি করছিল। উনি দেখলেন যে বেশ কিছু গেম খোলা ছিল, উনি আস্তে আস্তে সেগুলো বন্ধ করলেন। তারপর দেখলেন যে ছেলে বেশ কিছু ফটো তুলেছে ফোনের ক্যামেরা দিয়ে। এক এক করে ফটোগুলা মহিলা ডিলিট করা শুরু করলেন। ডিলিট করতে করতে হঠাৎ একটা ফটোতে এসে মহিলার চোখ আটকে গেল। ফটোটা ছিল ওনার ঘুমন্ত ছেলের, যেটা অনেক উপর থেকে তোলা হয়েছে। শুধু তাই নয়, ফটোটাতে ওনার ছেলের ছাড়াও আরেকজন বয়স্ক মহিলার অর্ধেক মুখ দেখা যাচ্ছে। এটা দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন, কারণ প্রথমত এই বাসায় উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ থাকে না, দ্বিতীয়ত এত উঁচু থেকে কোনো ছবি মানুষের পক্ষে তোলা সম্ভব নয়। তাহলে ওনার ঘুমন্ত ছেলের ফটোটা কে তুলল? উনি তন্নতন্ন করে বাসা খুঁজলেন, উনি পুলিশে ফোন করলেন। সবাই পুলিশরা এসে ওনার বাসা সার্চ করলেন, কিন্তু কাউকে পাওয়া গেল না। এটাই ছিল আমার কাহিনী, ধন্যবাদ।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
That's right, The Night Comes Alive with Crime Phone. শুনছেন সবসময় রেডিও 48.0 FM, আমি রাস্তা লাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই যে আমরা অলরেডি কিন্তু কক্সবাজারে আমাদের ভূত এফএম হরর ক্লাব ওপেন করে ফেলেছি, এবং আমরা চাই চট্টগ্রামে করতে। চট্টগ্রামে যারা রয়েছেন তারা আমাদেরকে অবশ্যই আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ফেসবুক আইডি পাঠিয়ে দিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বিকজ নেক্সট ফ্রাইডেতে আমরা আসছি কক্সবাজার চিটং চট্টগ্রামে, এবং এখন আছে কক্সবাজারে। কক্সবাজারে আমাদের একটা রেডিও স্টেশন আছে, আপনারা সবাই জানেন নিশ্চয়ই কথা তৈরিতে। এবং ঠিক একইভাবে চিটাগাঙে আমাদের একটা স্টেশন রয়েছে, আমরা সেই স্টেশন থেকেই আশা করছি শো করব। আজকে যদি আমরা এই মুহূর্তে সি প্যালেসে রয়েছি এবং সি প্যালেস থেকে আমরা শো করছি, এবং এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব। আমাদের এইখানে রয়েছেন ডক্টর তানজিনা ফারহাদ তন্নি, এবং আমরা তার কাছে আমরা তার একটা ঘটনা শুনব, এবং খুবই অদ্ভুত ঘটনা। তিনি একজন মেডিকেল স্টুডেন্ট এবং তিনি একজন ডাক্তার, এবং তার একদম পড়াশোনা শেষের দিকে তিনি এবং এই মানে জাস্ট ইয়ার কি করতে করতে একটা ঘটনা তার সাথে ঘটে গেছে, সেটাই আমরা শুনবো। একটু প্লিজ আপনার ঘটনাটা একটু বলবেন তন্নি।
আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি তানজিনা ফরহাদ তন্নি। এখানে অবশ্যই অনেকে আমাকে টিউলিপ নামে চেনে। আমি কক্সবাজার মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার বলছি। ঘটনাটি আজ থেকে 4 বছর আগে। আমি যখন ফার্স্ট ইয়ারের শেষের দিকে, আমাদের মেডিকেলে 3টা প্রফেশনাল এক্সাম হয় সাধারণত আমাদের পূর্ণাঙ্গ এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য। আমি যখন ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার্থী, তখনকার ঘটনা, আমার থার্ড টার্মের ঠিক আগ মুহূর্তে আমার আব্বুর অসুস্থতার কারণে আমাকে ক্লাস ছেড়ে, সবকিছু ছেড়ে চলে যেতে হয়। প্রায় ঢাকা থাকতে হয় আমার মাসখানেকের উপরে, এর জন্য আমার পড়াশোনায় বেশ অনেকটাই গ্যাপ পড়ে যায়, যার কারণে আমাদের লাস্ট যে টপিকটা ছিল, দ্যাটস ব্রেইন অ্যান্ড আইবল, অর্থাৎ মস্তিষ্ক এবং চোখের ঘটনা, চোখ রিলেটেড জিনিসগুলো, তো এটা আমার সম্পূর্ণই পড়া হয় না, বাকি থেকে যায়। দ্যাটস ওয়াই যখন আমার বাবার অপারেশনের পরে আমি ব্যাক করি কক্সে, দেন হচ্ছে পরীক্ষা ঠিক আগে আমার পরে আমরা সবাই গ্রুপ স্টাডি করার জন্য রিসেপশন রুমে বসি, ওখানেই আমরা সব ভিসেরা বা আদার্স ওগুলো আমরা দেখি, ওগুলো ওগুলো নিয়ে নাড়াচাড়া সব কিছু ওখানে বসি। যেহেতু আমার ওই জিনিসটা একদমই নতুন, তো আমারই কিছু ফ্রেন্ড, আমি নাম বলছি না, ওরা আমাকে জিনিসটা বুঝিয়ে দেয়, হেল্প করে, ওদের কাছে আমি সত্যি অনেক গ্রেটফুল। ওরা না বুঝালে আসলে সত্যি আমার অনেক গ্যাপ থেকে যেত। তো যাই হোক, পড়ানোর সময় এক ফাঁকে দুষ্টুমি করতে করতে আমি একজনকে বলেই ফেলি যে ব্রেনটা দেখতে তো অনেক সুন্দর, তো তখন আমার পাশে যে ফ্রেন্ডটা সে আমাকে দুষ্টুমি করে বলে,
এখন আপনি ভয় পাচ্ছেন, আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন জিনিসটা?
হ্যাঁ, মানে এখনো মনে পড়ছে যে আমাকে আমাকে বলছে যে এত সুন্দর লাগছে তুই খেয়ে ফেল। আমি বললাম তাই, আচ্ছা ঠিক আছে ভেজে আন আমি খেয়ে দিব। জাস্ট পুরোটাই সম্পূর্ণ ফান, কোনো ইনিশিয়েটিভ কি কাজগুলো করা না, যে আমি ইচ্ছা করে করব বা ইচ্ছা করে
ভাবনা করে কিছু করে
না, মুখ থেকে মুখ ফসকে বলে যাও জাস্ট এতটুকুই। সেদিনের মতো সেদিনে আমি প্রথম হাত দিয়ে ব্রেন নিজে ই করে দেখলাম, শিখলাম কিছু টুকটাক জিনিস, খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, ব্রেনের ব্যাপারগুলো খুবই জটিল, তো একদিনে তো আসলে এই ব্যাপারগুলো হওয়া সম্ভব না, কয়েকবারই ধরতে হয়। কিন্তু সবচেয়ে আমার খারাপ লাগার জায়গাটা হচ্ছে এটা যে আমি যেদিনে এই সন্ধ্যাবেলায় সেদিন রাতে, মানে মানুষের স্বপ্ন তো সাধারণত মনে থাকে না, বলে যে স্বপ্ন অধিকাংশ সময় ভুলে যায় যা দেখে মানুষ, তো যা দেখলাম যা হলো সেটা হলো স্বপ্নে আমি আমার পরিচিত মানুষদেরকেই দেখলাম। মানুষ সবসময় বলে যে স্বপ্ন মানুষ যা নিয়ে চিন্তা করে তারই একটা প্রভাব নাকি মানুষের স্বপ্নে পড়ে আর কি সাধারণত। তো আমি অনেক হরিবল স্বপ্নই তো মানুষ দেখে, সেরকমই হয়তো একটা ছিল, কিন্তু কষ্ট হচ্ছে যে আমি যা দেখেছি, আমি যে মানুষগুলোকে দেখেছি তারা আমার খুবই কাছের মানুষ, খুবই পরিচিত মানুষ।
এটা হচ্ছে মানে আসল জায়গাটা, যে আপনি স্বপ্ন দেখছেন এবং আপনি এক একে সেই মানুষগুলোকে দেখছেন যে মানুষগুলো আপনার কাছের মানুষ এবং যে মানুষগুলো আপনার প্রিয় মানুষ, এবং সেই মানুষগুলো আপনি মানে মাথার খুলি ছাড়া মস্তিষ্ক
সম্পূর্ণ সুস্থ, মানে সামনে যখন দেখছি যে হ্যাঁ সব ঠিক সম্পূর্ণ ঠিক, কিন্তু একটু ভালো করে যখন দেখলাম যে শুধু ক্যানিয়াল ভোল্ট, আমরা দ্যাটসম্যান যে মাথার উপরে হাড়টা শুধুমাত্র সেটা নেই, আমার পক্ষে সেটা
কি হরিবল স্বপ্ন হতে পারে চিন্তা করা যায়।
আর যদি তারা অপরিচিত হতো তাহলে হয়তো এতটা কষ্ট, বা মানে কষ্টের চেয়ে বেশি যেটা ভয় আমি পেতাম না, আমি সাধারণত ভয় অনেক কম পাই অনেকেই জানে।
তো এটা আপনি বারবার দেখেছেন এই স্বপ্নটা?
হ্যাঁ, তারপরে হচ্ছে সেদিনের মতো চলে যায়। এরপরের কথা হচ্ছে যে আমার যে ভিতরে একটা ভয় ঢুকে যায়, আমি আর এরপর আসলে ব্রেন আর কখনোই আমি ই করিনি আর কি, মানে আর পড়িনি পরীক্ষার আগে, আমি আর সেটা নিয়ে পড়া হয়নি আমার, তো জাস্ট আমার ভাইবার আগে আমি শুধু দোয়া করতাম আল্লাহর কাছে যে এক্সটার্নালের সামনে যখন আমি যাব আমাকে আদার্স সব বলুক কিন্তু আমাকে যেন ব্রেন উঠাইতে না বলে, আমার ভিতরে কেন একটা ফোবিয়া ঢুকে গেছে
একদম
নিজের ভিতরে। তো আমি প্রায় ভূতেই বসে শুনছিলাম ঘটনাটা, ভাবছিলাম আর দশটা হরিবল স্বপ্নের মতোই মনে হয় এটা আমার লাইফে, কিন্তু দুঃখজনক ব্যাপার সেটাই যে জাস্ট ফোর্থ ইয়ারে আমি, আর তিন বছর পারানোর পর বাসায়, গত অটোতে যখন বাসায় ছিলাম, আপনারা অধিকাংশ জানেন যে আদালত একটা খুব একটা এপিসোড হয় সোনি আর্টে, খুব ফেমাস একটা অনুষ্ঠান, তো সেখানে একজন নিউরোসার্জন ডিস্কের একটা প্রোগ্রাম ছিল, যেখানে সে একজন সাইকো নিউরোসার্জন থাকে, যে হচ্ছে ব্রেন ফ্রাই করে খাওয়াটাই হচ্ছে তার এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। তো এটা আমার বোন, ছোট বোন আমার রেবিন, সে খুব দেখে, কিন্তু ও এই এটাই কখনো এপিসোডটা দেখে না, যখন ও রিপিটেড হয় ও বলে এটা আমার খুব খারাপ লাগে। তো আমি সেদিন ওর সাথে আবদুষ্টম করে বলে এটা খারাপ লাগার কি আছে, এটা তো সবচেয়ে সুন্দর এপিসোড, মজার এপিসোড। তো কি বলবো, আসলে সেদিন আসলে আমি কোনো ওকে আসলে ফান করেই কথাটা বলা ওর সাথে দুষ্টুমি করে,
আমার
সাথে আদৌ কিছু হবে কিনা, আমি কোনো ব্যাখ্যা জানি না ভাই, আপনি কি কোনো ব্যাখ্যা?
আই ডোন্ট নো, মানে ব্যাপারটা হচ্ছে যে এই পর্যন্ত ঠিক আছে যে আপনি হয়তো কোন জিনিস নিয়ে ডিসকাস করেছেন, সেই জিনিসটা নিয়ে রাতের বেলা চিন্তা করার জন্য আপনি হয়তো সেই জিনিসটা নিয়ে স্বপ্নও দেখতে পারেন। রিপিটেশন একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে আপনি আপনার প্রিয় মানুষগুলোকে খুলি ছাড়া দেখছেন, এটা ইটস মানে ইটস ভেরি হরিবল আর কি। ইটস ট্রু, ইটস ট্রু, যেটা ইটস ভেরি ডিফিকাল্ট যে আপনি একটা জিনিস দেখবেন বাট মানে খুব সহজে মেনে নিবেন, এটা এটা হয় না আসলে। এবং যখন আপনি আপন জন প্রিয় মানুষজনকে আপনি দেখছেন, এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আপনি একটা সাজেশন দিতে চাচ্ছেন সবাইকে, সেটা সেটা একটু বলবেন।
ছোট একটা কথাই সবাইকে বলতে চাচ্ছি যে আমরা জেনে হোক না জেনে হোক, প্রকৃত অপ্রকৃত অতিপ্রাকৃত যাই হোক না কেন, যে কোনো ঘটনা নিয়ে আমরা যেন কখনো তুচ্ছতা ছিল বা না করি, আমরা যেন যাই আমাদের মুখ থেকে কথাটা বের হয় আমরা যেন একটু সতর্কতার সাথে একটু সাবধানতার সাথে সকল কথা বলি। কারণ আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের খুব অল্প জিনিসই আমরা জানি, অনেক জিনিসই আমাদের জানা।
আপনি খুব ছোট করে বলেছেন কিন্তু অনেক বড় একটা কথা বলেছেন। এবং যেটা হচ্ছে যে আমরা সাধারণত যে মাঝে মাঝে আমি এটা আপনাদেরকে অনেক সময় এমনিতেও বলি যে আমরা অনেক সময় অনেক নেগেটিভ ওয়ার্ড ইউজ করি, বাট আপনি জানেন না যে ওই ওয়ার্ডটার আসলে এনার্জি কতটুকু এবং সেই নেগেটিভ এনার্জিটা আসলেও প্রকৃতিতে বা আপনার লাইফে কোনোভাবে ফিরে আসবে কিনা বা মানে কোনোভাবে কোনো মানে কোনোভাবে আপনার লাইফে সেই এনার্জিটা কাজে লেগে যেতে পারে কিন্তু। সো নেগেটিভ ওয়ার্ড লাইফে ইউজ কম করা উচিত এবং এগুলো থেকে দূরে থাকাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এনিওয়ে আমরা চলে যাব, আমাদের হাতে সময় খুব কম, গেস্ট অনেক বেশি, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাব আমরা। তার আগে আমি একটু জানাতে চাই যে আমরা অলরেডি এখানে হরর ক্লাব ওপেন করেছি, কক্সেস বাজার মেডিকেল কলেজের স্টুডেন্টরা মিলে আমাদের এখানে হরর ক্লাব উদ্বোধন করেছে এবং তাদের অনেকে আমাদের সাথে ঘটনাও শেয়ার করছেন, আপনারা শুনছেন সেটা। এবং আমরা চট্টগ্রামে করেছি আগামী সপ্তাহে, আগামী শুক্রবার আমরা আসছি চট্টগ্রামে। সুতরাং চট্টগ্রামে যারা রয়েছেন তারা আমাদের ঘটনা পাঠান, আপনাদের জীবনে ঘটে যাওয়া আপনাদের শহরের ঘটনা, আপনাদের চারপাশের ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে স্টুডিওতে এসে আপনি ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। আমাদের ফেসবুক পেজে আপনারা অনেকগুলো ভিডিও পাবেন, চলে যান www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutfm.russell। আপনি বলুন প্লিজ আপনার ঘটনা। রাহাত,
হ্যালো এভরিওয়ান, আমি রাহাত হাসানানি। আমি যে ঘটনাটি বলছি ভাইয়া, এটা কক্সবাজারের একটি গ্রামাঞ্চল খুবই নামে পরিচিত। ওখানে একটি শ্মশান আছে, ঘটনাটি শ্মশানের সাথে রিলেটেড। অ্যাকচুয়ালি আমার একটা বড় ভাই ঘটনা, তিনি বেসিক্যালি একজন বাইক রাইডার।
আচ্ছা,
আমরা তো ওই ভাইয়ার থেকে শুনি ঘটনাটি। ভাইয়ার গার্লফ্রেন্ড থাকে অ্যাকচুয়ালি খুরুশকুলে, তো ভাইয়া একটু ডাউটফুল মানুষ, তো সে প্রচুর পরিমাণে মানে তার গার্লফ্রেন্ডকে স্ট্রিক করে রাখে। তো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার সময় তিনি হঠাৎ খেয়াল করেন যে তার গার্লফ্রেন্ড অন্য একজন মানুষের সাথে মানে চলে যাচ্ছে। তো ঠিক সেই মুহূর্তে সে গার্লফ্রেন্ডের কাছে ফোন দিলে সে বলে যে আমি তো আছি, বাসায় আছি। তখন সে বলে না আমি একটু আগে তোমাকে যেতে দেখেছি। তো বলল আমি তো আমাদের উঠোনে আছি, তুমি চাইলে দেখতে পারো। তখন ভাইয়া দূরের থেকে একটু করে মানে ঘরে তো যেতে পারতেছে না, দূরের থেকে একটু করে খেয়াল করছে যে আপু আছে বসে। তখন ব্যাক করে দেখতে যাচ্ছে সে মানে একটু আগে যেটা দেখেছে, মানে ব্যাক করে দেখতে যাচ্ছে ও আসলে কি ঠিক দেখেছে কিনা। ঠিক শ্মশানের সামনে এসে তাকে একটা মানুষ বাইক দাঁড়া করে ফেলে এবং স্টপ করে তার হাতটা কঠিনভাবে ধরে ফেলে। এবং তার চাউনিটা ছিল অনেক উইয়ার, ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল স্পষ্ট মনে আছে। এবং তিনি তার হাতটা ছুটায় একটু বাইকটা যখন টান দেয় তখন কঠিনভাবে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এবং তখন দেখে হু হা হা করে হাসছে, মানে খুব হরিবলভাবে হাসি দিচ্ছে। দেন সে কোনোভাবে বাইকটা উঠায় টান দেয়। এবং ভাইয়া আমরা যতটুকু জানি বাইক রাইডাররা বলেন যে বাইক থাকা অবস্থায় নাকি কোনো ক্ষতি করা যায় না, কিন্তু সে টান দেওয়ার পরে আরেক যাওয়ার পরে তাকে এমন ভাবে ধাক্কা দেন তিনি ছিটকে গিয়ে নদীতে পড়েন। পাশে একটা নদী থাকে, নদীতে গিয়ে পড়েন এবং সে ডিফিকাল্টলি ইনজুরড হয়।
ওকে, সো আমি আপনার কাছে এই ঘটনা শুনতে চাইলাম এই জন্যই যে খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমরা এখানে একটু আগে একটা ইমেইল পড়লাম, সেখানে একজন ভদ্রলোক বললেন তিনি তার ওয়াইফকে ডাবল দেখেন, একজন পায়ের কাছে বসে থাকেন আর আরেকজন যিনি কিনা পাশেই শুয়ে আছেন, উনি বলছেন যে গার্লফ্রেন্ড যে ভদ্রলোকের ঘটনা বল তাকে ডাবল দেখেছেন, একজন বাসায় এবং একজন শ্মশানের কাছে, রাইট? শ্মশানের কাছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই শহরে হচ্ছেটা কি? তাহলে কক্সবাজারে আমি একই টাইপ দুটো ঘটনা পেলাম দুজনের কাছ থেকে, এবং একজন বলেছেন তিনি এখন আমাদের এখানে আসতেই পারেননি এবং আসবেন না কেন তার ব্যাখ্যাও তিনি দেননি, কিন্তু ঘটনা বলেছেন তিনি শুনলেই বুঝতে পারবেন, তার মানে তার সাথে তার লাইফে যা হচ্ছে তা ভালো কিছু হচ্ছে না। এবং উনিও বলছেন ঠিক একইভাবে যে ডাবল দেখা, আপনি আপনি হোটেলে যারা রয়েছেন এখানে বেড়াতে এসেছেন তারা হয়তো এখন যারা শুয়ে আছেন বা শুয়ে পড়বেন শোষণার পরে, তারা যদি দেখেন যে আপনার পাশের মানুষটি একজন শুয়ে আছে একজন আপনার পায়ের কাছে বসে আছে কেমন লাগবে, বা একজন আপনার কাছে দাঁড়িয়ে আছেন বা একজন পর্দা সরাচ্ছেন বা পর্দার কাছে দাঁড়িয়ে আছেন একজন আপনার পাশে শুয়ে আছেন, উইয়ার্ড ব্যাপারটা খুবই, আপনারা ভাবতে থাকুন এবং চোখ বন্ধ করে ভাবুন কেমন লাগবে, বিশেষ করে যারা কক্সবাজারে রয়েছেন তো ফিল করতে পারবেন আরো জোরে সোরে ভালো মতন। আমরা দেখতে পাচ্ছি ফয়সাল আমাদের ইস্টার্ন হাউজিং মিরপুর থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, এসএম জুয়েল মৌলভি বাজার থেকে আমাদেরকে, এবং এসএমএস থার্ড স্টোরিটা তার কাছে অনেক ভয় লেগেছে। এমডি রকিবুল হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন তফসির কামাল কান্দা থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন জীবন দিনাজপুর থেকে, সামিরা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মুহিম ধানমন্ডি 32 থেকে, এছাড়াও পিয়া আমাদেরকে বলছেন যে মর্গের বিদেশি অডিও স্টোরি ক্লিপটা অনেক নাইস ছিল আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি মাহমুদ এসএমএস করেছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এমডি ফয়সাল, এছাড়াও এসএম জুয়েল মৌলভীবাজার থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সিড, এছাড়াও রয়েছেন এমডি রকিবুল ইসলাম সহ আরো অনেকে। আমরা এখন লাইভ করছি হোটেল সি প্যালেস থেকে, চলে যাব আমাদের কক্সবাজারের আরো একজন অতিথি, তিনি তার নাম সাকিব এবং তার কাছে এবং তার বাসার একটা ঘটনা আমরা শুনবো।
হ্যালো লিসেনার্স, দিস ইজ সাকিব, কক্সবাজার পলিটেকনিক 6th সেমিস্টার সিভিল ডিপার্টমেন্ট। এখন আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার বাসায় ঘটে যাওয়া একটি ঘটনা, এটি আমার সাথে এখন থেকে প্রায় 1 বছর আগে ঘটে যায়। ঘটনার আগে আমি আমার বাসা সম্পর্কে একটু বর্ণনা দিয়ে নিতে চাই। আমার বাসাটি একটি সরকারি কোয়ার্টারে যেটি ব্রিটিশ আমলে নির্মিত। এখানে এর আগেও অনেকে অনেক ধরনের প্যানর্মাল অ্যাক্টিভিটিস এক্সপিরিয়েন্স করেছে, আর এই ঘটনাটা ঘটার আগে আমি কখনো ভাবিনি যে আমার সাথে এমন কিছু ঘটে যাবে। ঘটনার দিন প্রতিদিনের মতো আমি পড়াশোনা শেষ করে শুয়ে পড়ি, মাঝে মধ্যেই পড়ালেখার জন্য রাত জাগতে হয়। আর ঠিক তখনই আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়, তখন আনুমানিক 2টা কি 3টা। ঘুম ভেঙে যাওয়ার পর ঘুম আসছিল না, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, ঠিক এমন সময় দেখি আমার বেডরুমের দরজা দিয়ে যে আমার আব্বু আমার বেডরুম থেকে একটা অবয়ব বের হয়েছে। বিষয়টাকে প্রথমে আমি খুবই নর্মালি নিই যে হতেই পারে হয়তো আব্বু বের হয়েছে, উনি ওয়াশরুমে যাবেন, কিন্তু বিষয়টা কিছুক্ষণ পরে ঠিক কেমন যেন ঠেকলো। আমি দেখলাম যে অবয়বটা ঠিক আমার আব্বু আমার বেডরুমের সামনে দাঁড়িয়ে আছে। আমার বেডরুমের দরজা থেকে আব্বু আমার বেডরুমের দরজা স্পষ্ট দেখা যায়, যার কারণে আমি ডিম লাইটের আবছা আলোতে দেখতে পাচ্ছিলাম যে ওখানে একজন অবয়ব দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম যে অবয়বটা আস্তে আস্তে কাছে আসছে। আমি চিন্তা করতে লাগলাম যে আমি কি দেখছি। আর কিছুক্ষণ পর আমি যা খেয়াল করলাম তা হলো অবয়বটা ঠিক নর্মাল, যেমন যদি আমার আব্বুর অবয়ব হতো তাহলে সেটা একটা এজড মানুষ, লাইক 45 কি 50 ইয়ার্স এর একজন মানুষের যেমন অবয়ব, ঠিক তেমন ছিল না। আমি নোটিস করলাম যে অবয়বটা ছিল এক টিনেজ অবয়ব, লাইক হয়তো আমার মতো। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম যে অবয়বটা দেখতে অনেকটা আমার মতোই না, এমন কি সে অবয়বটা আমার টি শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। ঘটনাটা দেখার ওই মুহূর্তে আমি ঠিক কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি প্রথম চিন্তা করলাম যে আমি আমার আম্মুকে ডাকবো, চেষ্টা করলাম কিন্তু মুখ থেকে কিছুই বের হচ্ছিল না। আমি চেষ্টা করছিলাম ডাকার জন্য আম্মু আব্বুকে, কিন্তু মুখ থেকে কিছুই বের হচ্ছিল না। তারপর আমি আমার হাত দিয়ে পাশের বেডে ফোনটা নিলাম, ফোন নিয়ে আম্মুর নাম্বারটা ডায়াল করলাম। ডায়াল করার পর আম্মুর বেডরুমে রিংটোন বেজে উঠলো, আর ঠিক তখনই আমি দেখছিলাম যে ওই অবয়বটা আস্তে আস্তে সরে যাচ্ছে আর ওয়াশরুমের দিকে সরে যাচ্ছে। আমার রুমের বেডরুমের যখন লাইট অন করা হলো তখন আমি একটু সাহস পেলাম, তখন আমি বিষয়টা জানতে চেষ্টা করলাম যে এতক্ষণ আমি কি দেখছিলাম। তখনই আমি আমার বেডরুম থেকে বের হই, লাইটস অন করি আর ওয়াশরুমের সামনে যাই। আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো আমি এখন ওয়াশরুমের ভেতর যাব আর হয়তো দেখব যে ওয়াশরুমের ভেতরে যে গ্রিল আছে, গ্রিল বাঁকানো বা দরজা জানলা ভেঙে ফেলা হয়েছে। আমি ভাবতে চাচ্ছিলাম যে জাস্ট এটা একটা নর্মাল একটা অকারেন্স বা চোর এসেছে বাসার মধ্যে, কিন্তু দরজাটা খুলে, ওয়াশরুমের দরজাটা খুলে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম প্রতিদিনের মতো আমি যেভাবে দরজা জানালা বন্ধ করে দেয় সবগুলো দরজা জানালা ভেতর থেকে লাগানো, এবং কি আমি টয়লেটের দরজা জানালা চেক করলাম কিন্তু সব কিছুই ঠিক করা, এমনকি ভেতরে কিছুই নেই। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি আব্বা আম্মুর রুমে গেলাম, গিয়ে জাস্ট বসে পড়লাম। আব্বা আম্মা আমাকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে। আমি আব্বা আম্মুকে বলছিলাম যে আমি কিছু একটা দেখেছি, আর বিষয়টি ঠিক এমন ছিল না যে আমি হঠাৎ দেখেছি আর হঠাৎ আমার চোখের সামনে থেকে চলে গেল। আমি বিষয়টাকে কয়েক মিনিট ধরে লক্ষ্য করছিলাম, আমার সামনে দিয়ে ওয়াশরুমের দিকে সরে গেল আর আমি এখন ওয়াশরুমে গিয়ে দেখলাম যেটা কিছুই না। আমার আব্বা আম্মু ওই বাসাটাতে আমার আগে থেকে আছে, আর তাছাড়া গত 20 বছর ধরে আমি ওই বাসাটাতে আছি। আমার আব্বা আম্মু এর আগে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে কিন্তু হয়তো আমরা ভয় পাবো বলে আমাকে কিছুই বলেনি। সেই রাতে আব্বা আম্মা আমাকে বলে যে শুয়ে পড়ো, এইসব বিষয় ভাবতে হয় না, অনেক সময় হয়তো অনেক রাত করে পড়েছো এর জন্য হয়তো উল্টাপাল্টা দেখেছো, এটা কিছুই না শুয়ে পড়ো। ঘটনাটা ওখানেই শেষ হয়ে যেতে পারত কিন্তু ঘটনাটা ওখানেই শেষ হয় না। তার পরের দিন আমা আমাকে হঠাৎ জিজ্ঞেস করে যে তুই গতকালকে রাতে কি করছিলি। আমি বললাম গতকালকে রাতে? আমি বলছিল আমাকে যে আমি যখন ফজরের নামাজের জন্য উঠি, ফজরের নামাজ যখন পড়ছিলাম তখন দেখলাম তুই ভাষা মারছিস, আর শুধু হাঁটতেছিস না, তুই কিছুক্ষণ পরে এসে আমার নামাজের পাশে, আমি নামাজ পড়ছি আর তুই এখানে এসে হাসতেছিস, এটা কোন ধরনের কথা? তুই উঠছিস ভালো কথা, তুই উজু করে নামাজটা পড়ে নিবি, তা না তুই এখানে হাঁটতেছিস। কথাটা শুনে আমার অনেক কি বলবো আমি বুঝতে পারছিলাম না। আই ওয়াজ লাইক হোয়াট, এটা কোন ধরনের কথা? তারপর আমি আম্মুকে বললাম যে আমি তো গতকালকে রাতে উঠিনি। সো আমি বুঝতে পারছি না ঘটনাটা কিভাবে আর বর্ণনা করা যায়, এইভাবে কোন ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, এটুকুই।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। তার মানে আমরা বুঝতে পারছি যে কক্সবাজারে এই যে মানে তিনটা পেলাম ইনি, যে এই যে ডাবল দেখা যায় এবং উনি তো নিজেকেই নিজে ডাবল দেখেছেন, এরকম একটা ব্যাপার তার সাথে ঘটেছে। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ফিরে এসে আমরা আপনাদের সাথে আরো কথা হবে, আরো ঘটনা হবে ইনশাল্লাহ, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Bhoot FM. The night comes alive with Gramophone.
ইয়েস, আমরা আগামী সপ্তাহে আসছি চট্টগ্রামে, সুতরাং আমাদের SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুল চট্টগ্রামে রয়েছেন, তাদেরকে বলবো যে আমাদেরকে সরাসরি ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhoot@radiofurti.fm। আমরা আমাদের হাতের সময় একেবারে কম, ঝটপট ঘটনা শুনে ফেলবো এবং আমার মনে হয় যে কারণ আমাদের হাতে একদমই সময় নেই। প্লিজ আরেকবার বলতে হবে, আরেকবার বলতে হবে প্লিজ। জি
হ্যালো লিসেনার্স, আমি এইচআর সাকিব, গভর্নমেন্ট সিটি কলেজ, এসএসসি এক্সামিনি 2016।
জি
আমার ঘটনাটা আসলে ঘটে আমার 2014 সালের 17ই মে, যখন আমার SSC-র রেজাল্ট দিয়েছিল। ওই দিন আমি চাচার সাথে দেখা করার জন্য রাত আসার সময় প্রায় রাত 1টা থেকে 2টা বেজে গিয়েছিল, তখন আমি চাচার সাথে দেখা করার জন্য আসছিলাম। তো ওই কারণে অবশ্যই যেতে হচ্ছিল আমার চাচার বাসায়, ওই জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না প্রায় রাত 1টার দিকে। গাড়ি না পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিই লিং রোড থেকে কালুর দোকান পর্যন্ত হেঁটে আসবো, ওই ধরনের সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি হাঁটা শুরু করি। কিছু দূর আসার পর দেখি যে একটা বাস আসতেছে, আমি বাসটাকে সিগন্যাল দিই, সিগন্যাল দেওয়ার পর বাসটা থামাই এবং দেখি যে শুধু অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার ছাড়া পুরো বাসটাই খালি। আমি উঠে বলি এবং ওনারা বলতেছে যে ওনারা গ্যারেজে যাচ্ছেন, আসলে কোনো ভাড়া দেওয়া না, আমাকে লিভ দিচ্ছেন কিছুটা। ওই জন্য আমি উঠে পড়ি এবং ড্রাইভারের পাশে সিটে বসে পড়ি। বসে পড়ার পর কিছু দূর গাড়ি চলার পর কৃষি গবেষণা কেন্দ্র যেখানে আছে ওখানে যাওয়ার পর হঠাৎ দেখি যে গাড়ির হেডলাইটের আলোতে দুজন হুজুর হঠাৎ করে সিগন্যাল দিচ্ছে এবং গাড়ি দাঁড় করানোর জন্য বলতেছেন। আমি বললাম যে ড্রাইভারকে যে হুজুর মানুষ তুলে নিলে হয়তো মঙ্গল হবে, ওই চিন্তা করে আমরা দুজনকে তুলে নেওয়ার জন্য গাড়ি দাঁড় করাতে বলি ড্রাইভারকে এবং ড্রাইভার গাড়ি দাঁড় করান। দাঁড় করানোর পর হুজুর দুজন গাড়িতে উঠে আসেন এবং আমি দেখি যে হুজুর দুজনের কোলের মধ্যে একটা বাচ্চা ছিল, 6 থেকে 7 মাস বয়স হবে। ওনারা উঠা মাত্র একদম বাসের একদম পেছনের বেঞ্চে চিড়ে গিয়ে বসলো। আমরা একটু অবাকই হলাম কারণ অনেকগুলো চিট টাকার পরেও কেন ওনারা একদম পেছনে চিড়ে গিয়ে বসলো। তারপরও ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলেন। বিজিবি ক্যাম্প যখন পার হলো তখন ওনারা দেখলাম যে হঠাৎ করে বাচ্চাটা কান্না শুরু করলো। আমরা কান্নাটার কারণ খুঁজতে গিয়ে লুকিং গ্লাসে আমরা দুজনে দেখলাম ড্রাইভার এবং আমি দেখলাম যে বাচ্চাটাকে দুজন হুজুর মিলে একদম চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।
আমার সাথে হয়েছিল আমরা দুজন বিচের পারে বসেছিলাম, কিন্তু এক্স্যাক্টলি লোকেশনটা বলবো না কারণ ওটা হচ্ছে একটা জনপ্রিয় প্লেস। তো আমরা দুজন বসেছিলাম, তো গল্প করতেছিলাম, তখন প্রায় রাত 11:30 কি 12। তো হঠাৎ কথা বলার সময় সামনে দেখি যে আমি নিজে চোখে দেখতেছি একটা বিড়াল যে আমার দিকে প্রায় আমার কাছাকাছি আসতেছে, বাট আমার ফ্রেন্ড দেখতেছে ওটা মুয়াফ টাইপের কিছু। বিড়ালটা পার হয়ে গেছে, কিন্তু আসলে ওইখানে যে ওরকম কোন হোলই নেই যে পার হয়ে যাবে। আমরা দুজনে ওটা ভালোভাবে চেক করে নিলাম, কিন্তু দেখতেছি যে না, ওইখানে যাওয়ার কোনো ওয়ে নেই। তারপরেও যে ওই পাশ দিয়ে এপাশে পার হয়ে গেল। তারপর আমরা দুজনে খেয়াল করে আসছি যে ওইটাকে ধমক দিচ্ছি, মানে যে চলে যাওয়ার জন্য, বাট দেখতেছি ওটা আমাদের দিকেই তেড়ে আসতেছে। এরকম করতে করতে এক পর্যায়ে যেয়ে দেখি যে মানে আমার প্রায় কাছাকাছি চলে আসছে। পরে আমি ওটার দৌড়ানোর জন্য যে সামনেই যাব, অমনিতে আমি হুঁচটকে ওইখানে পড়ে গেছি। যে আমার লাকটা ভালো ছিল যে আমি যদি ওইটার পিছনে যেতাম তাহলে আমার হয়তো আজকে ব্যাড লাক হয়ে যেত।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি শুরুতেই বলেছিলাম কয়েকদিন আগে একটা লেখাও লিখেছিলাম ফেসবুকে, এবং আপনারা যারা ফেসবুকে কানেক্টেড আছেন তারা জানেন যে আমি ফেসবুকে রেগুলার আপনাদেরকে আমি আপনাদের যে সমস্ত ইনবক্স করেন, আমাদেরকে যে সমস্ত টেক্সট পাঠান তার রিপ্লাইও দেই। এবং আমি লিখেছিলাম কয়েকদিন একটা পোস্টে যে কক্সবাজার শুধু সুন্দরই না, কক্সবাজার ভয়ঙ্কর সুন্দর। আমরা সেটা আজকে হয়তো প্রমাণ পেলেন আপনারা যে কক্সবাজার ভয়ঙ্কর সুন্দর, এবং কক্সবাজারের অনেকগুলো ঘটনা আমরা শুনলাম। আরেকটা ঘটনা বাকি আছে, সেই ঘটনাটা অবশ্য অডিও ক্লিপ, আমি জানি না যে মৌসুমিটা প্লে করতে পারবে কিনা আজকে, সম্ভব হবে কিনা জানি না আমি। তাহলে যদি সম্ভব না হয় তাহলে ঢাকার কোনো এপিসোডে প্লে করে ফেলবো, যদি সম্ভব হয় তাহলে আজকে সম্ভব হবে না। ওইটাও খুবই চমৎকার একটা ছিল স্টোরি, এবং আমরা আজকে সময়ের অভাবে প্লে করতে পারলাম না, বাট ঢাকার কোনো একটা এপিসোডে ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো। চমৎকার একটা স্টোরি, আপনাদের শুনতেই হবে, আপনাদের শোনাতেই হবে, মিস করা যাবে না। এবং আমরা আগামী সপ্তাহে, আজকে শেষ করতে হবে বুঝতেই পারছেন, অনেক SMS অনেক কিছু, এবং আমরা তো ফেসবুকে তাও তো আমরা লাইক দিতে পারি যে হ্যাঁ আপনার কমেন্টটা আমি পড়লাম, এটা বুঝাতে পারি। আমরা তো ইনবক্সে রিপ্লাই দিতে পারি, SMS যেগুলো থাকলো সেই SMS তো অনেকগুলো পড়তেও পারলাম না। আমি দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়ায় ভূত এফএম করার রিকোয়েস্ট করেছেন, পঞ্চগড় থেকে শুনছেন, আচ্ছা সাদ্দাম হোসেন পঞ্চগড় থেকে শুনছেন আমাদের সাথে, তানহা এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি পাপন সাহা, এছাড়াও নিঃসাত সোহাগ সহ আরো অনেকে আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে রয়েছেন। আমরা রয়েছে এই মুহূর্তে কক্সবাজারে, আপনারা সবাই জানেন, এবং কক্সবাজার থেকে আমরা লাইভ করছি সি প্যালেস, হোটেল সি প্যালেস থেকে আমরা লাইভ করছি এবং আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলাম এবং আপনাদের সাথে বিভিন্ন ঘটনা শেয়ার করলাম। আগামী সপ্তাহে আমরা চলে আসবো চট্টগ্রামে, সুতরাং চট্টগ্রামে যারা রয়েছেন তাদেরকে বলবো যে আমাদেরকে বেশি বেশি করে এসএমএস করুন, ইমেল করুন, ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন, একসময় চট্টগ্রামে ছিলেন, তারা অবশ্যই অবশ্যই চট্টগ্রামের কোনো ঘটনা যদি জানা থাকে তাহলে সেই চট্টগ্রামের ঘটনাটি আপনারা অডিও ক্লিপ অথবা রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের কাছে। শুনেছি চট্টগ্রামে অনেক ঘটনা এবং চট্টগ্রামের কক্সবাজার নিয়ে, বিভিন্ন হোটেল নিয়ে অনেক ঘটনা শুনেছি এবং আমরা এইবার আসছি চট্টগ্রামের লাইভ আপনাদের সাথে সেই ঘটনাগুলো শুনতে। সেই সাথে ভূত এফএম হরর ক্লাব একটা ওপেন করবো চট্টগ্রামে, যারা ইন্টারেস্টেড রয়েছে তারা নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ এবং ফেসবুক আইডি সহ যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আমরা এখানে যারা রয়েছি তাদের মধ্যে আমাদের এখানে ভূত এফএম হরর ক্লাবের মেম্বার অর্থাৎ কক্সবাজার মেডিকেল কলেজের অনেকে উপস্থিত আছেন, আমাদের আজকের লিসনার অনেকে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং এবং তাদের সবার আমরা সমস্যার একবার যদি শুনতে চাই এই মাইক্রোফোনটা দিয়ে, যে সবাই একটু বলেন যে আজকে কি কক্সবাজারের এপিসোড আপনাদের কেমন লাগলো, সবাই যদি একসঙ্গে একটু আমাদের বলতেন কতগুলো কণ্ঠস্বর। অনেক মানুষ এবং অনেকজন, আরেকবার সবাই মেয়েরা বলেন নাই, আপনারা সব কেমন লেগেছে? আচ্ছা একটু বল, অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকের মতো এখানে আমরা শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে চট্টগ্রাম থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।